wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen. Amma ba'ad. فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا حَبِيبَ اللَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا نُورَ اللَّهِ فِي إِسْلَامِ ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মদনী চ্যানেলের প্রোগ্রাম সকাল কাটুক মদনী চ্যানেলের সাথে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকেই জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত হাদিসে পাকের মধ্যে এসেছে, যার মধ্যে একটি ফজিলত হচ্ছে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, তোমরা আমার উপর দরুদে পাক পাঠ করো এবং আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত অবতীর্ণ করতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই অনুষ্ঠানে আমরা একটা আলোচ্য বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করে থাকি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল রবিউল গাউস এর মাস জারি রয়েছে, রবিউল আখির যেটাকে বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আউলিয়ে কিরাম কারা? আউলিয়ে কিরাম তারা যারা আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে পেরেছেন। আউলিয়ে কিরাম কারা? আউলিয়ে কিরাম তারা যারা মানুষের অন্তরে, সাধারণ মানুষের অন্তরে দুনিয়ার মহাব্বতকে টেনে ফেলে দিয়ে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে স্থাপন করে দেয়। আউলিয়ে কিরাম কারা? আউলিয়ে কিরাম তারাই যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মোতাবেক চলেছেন। আউলিয়ে কিরাম কারা? আউলিয়ে কিরাম তারা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন যাপন করেছেন। আউলিয়ে কিরামদের ফয়জাত বরকত এটা সম্পর্কে বলার অনেক বিষয় রয়েছে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে আউলিয়াদের বরকত, অর্থাৎ আউলিয়ার কেমন বরকত রয়েছে, আউলিয়াদের সংস্পর্শ থাকা কতটুকু জরুরি এবং আউলিয়াদের নেক সংস্পর্শ গ্রহণ করলে আমার জন্য কি উপকারিতা রয়েছে। ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা শ্রবণ করব মুবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে। আজকে আমাদের মুবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত রয়েছেন সৈয়দ ইকরাম আত্তারি। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকাল সকাল আপনি আমাদেরকে সময় দিয়েছেন, জন্য মোবারকবাদ। প্রথমত আমি তো কিছু ডেফিনেশন বলেই দিয়েছি, আউলিয়ে কিরাম কারান, ওলি কারা। তো আমরা সৈয়দ ইকরাম ভাই থেকে আবারও জানবো যে ওলি কারা, এনাদের ডেফিনেশন কি?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লিয়াকত ভাই, যেটা বলেন যে ওলি, ওলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। আল্লাহ তাআলার ওলি হচ্ছেন তারা যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়।
আল্লাহ সুবহানাল্লাহ,
তারা হচ্ছে আল্লাহর ওলি
সুবহানাল্লাহ।
আর দশজন মানুষকে যেভাবে দেখলে আল্লাহ তো স্মরণ হয় না,
জি,
বা আল্লাহ তাআলার কথা তাদের অন্তরে আসে না,
আসে না,
আল্লাহ তাআলার ভয় ভীতি খৌফ তাদের মধ্যে আসে না। কিন্তু যারা আল্লাহর ওলি তাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, তাদেরকে দেখলে আল্লাহ তাআলার জিকির করার ইচ্ছা বৃদ্ধি পায়, তাদেরকে দেখলে ইবাদত রিয়াজত করার জন্য ইস্তিহা বৃদ্ধি পায়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। এবং আল্লাহর ওলিগণ এমন যারা মুহূর্তের মধ্যেই একজন আল্লাহর বান্দাকে পরিবর্তন করতে পারে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ,
এটা আল্লাহ তাআলার দয়ায়।
বেশক,
যেমন আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, একজন এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি রুমের মধ্যে, রুমটা দরজাটা নক করে রুমের মধ্যে এক পায়ে দিকে এক পায়ে দিকে এক পায়ে দিকে এক পায়ে দিকে করছেন। তখন একজন ওনার মরিদ ফটক দিয়ে তাকিয়ে রয়েছেন যে আমার পীরগুলো কি করে যাচ্ছে দেখার জন্য, কোনো মন্দ কোনো উদ্দেশ্য না,
জি,
ওনার উদ্দেশ্যটা ভালো ছিল যে কিছু শিখবে এই উদ্দেশ্যে, আমার হুজুর কি করছেন এখানে এই উদ্দেশ্যে। তখন কিছুক্ষণ পর উনি যখন দরজা খুললেন তখন জিজ্ঞাসা করলেন যে হুজুর একটা জিনিস জানার ছিল, যে আমি একটু আগে দেখলাম যে আপনি এক পায়ে দিকে করছেন, এটা কি করেছেন? এটা কোন পর্যায়ে পড়ে? আপনি আমাদেরকে তরিকত শিক্ষা দিয়েছেন, সবক দিয়েছেন, কিন্তু এটা কোন ধরনের ইবাদত বা রিয়াজত, এটা রহস্যটা কি যদি একটু জানাতেন উপকৃত হতাম। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা বললেন যে তুমি দেখে নিয়েছো না? বলে যে আমি একটু করে দেখে নিয়েছি উকি দিয়ে। আসলে শুনেছি এরকম যে আল্লাহর যারা বলি তারা নাকি পৃথিবীটা ঘুরে আসতে মাত্র 2 কদম সময় লাগে, পুরো পৃথিবীটা ঘুরে আসতে।
আচ্ছা,
তো আজকে একটু ট্রাই করে দেখতেছি যে 2 কদম লাগে কিনা, কিন্তু দেখলাম 2 কদম লাগে নাই, 2 কদম দেওয়ার আগেই পুরো পৃথিবীটা ঘুরে চলে আসে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
তো আশ্চর্য বিষয় একটা,
জি,
যে অল্প সময়ের মধ্যে পৃথিবীটা ঘুরে আসা এটা কেমন কথা? আসলে আল্লাহ তাআলার দয়ায়,
আল্লাহ তাআলার দয়ায়,
আল্লাহ তাআলা যাকে দয়া করেন তাকে ফজল
দেন। এই গ্রাম ভাই কেনই বা হবে না, যারা আল্লাহ তাআলা রাসূলকে রাজি করেছে তাদের জন্য দুনিয়া তো মামুলি ব্যাপার,
কোনো বিষয় না। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সাবধান, যারা আমার ওলি, যারা যারা আমার বন্ধু, তাদের না আছে পরকাল সম্পর্কে কোনো চিন্তা, কোনো ভয়। তার মানে তার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নেই, পরকাল সম্পর্কেও তারা কি না কোনো চিন্তা নেই, দুনিয়াতে কোনো ভয় নেই, পরকালে কোনো চিন্তা নেই এদের জন্য। আজার আল্লাহর বলি দিয়ে,
সুবহানাল্লাহ।
তো কি জন্য চিন্তা নেই? কারণ তারা মুখ দিয়ে যা বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নির্দেশ হয় সেটাই বলেন,
সুবহানাল্লাহ।
তারা মানুষকে যে পন্থায় চালানোর জন্য চেষ্টা করেন এটা আল্লাহর পক্ষ থেকে,
বেশক
যখন যখন তারা আদিষ্ট হয় তারা সেইভাবেই মানুষকে পরিচালনা করেন, এবং ওই কথাই শোনান যেটা আল্লাহ তাআলা শোনানোর জন্য তাদেরকে ইলহাম করেছেন, তাদেরকে নির্দেশ দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, তারা সেভাবে মানুষকে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন, সেভাবে পরিচালিত করে থাকেন। একজন মানুষকে সৎ পথে পরিচালনা করেই মানুষকে গুনাহের রাস্তা থেকে সৎ পথে এনে থাকেন, অসৎ পথ থেকে তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনেন, মন্দ স্বভাবগুলো দূরীভূত করেন, এবং ব্যাড হ্যাবিট যেগুলো আছে এগুলো থেকে তাদেরকে ভালো একটা লেভেলে তারা নিয়ে আসেন আল্লাহর বলিরা।
আসলে দেখুন ইকরাম ভাই, যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যেখানে মালিক ইরশাদ করছেন যে আউলিয়া আল্লাহ, মানে আল্লাহ তাআলার বন্ধু, এটা হচ্ছে না যে আমি কোন মানুষকে বলবো ইনি হচ্ছে আমার আপন মানুষ। আর আল্লাহ তাআলা যাকে বলেন যে এ আমার আপন মানুষ, এ আমার বন্ধু, এ আমার মেহবুব, তাহলে কতই না সৌভাগ্যের বিষয়, ওই বান্দাটাও কতটা অনন্য বান্দা।
অবশ্যই
ওনার মধ্যে কেমন স্পেশালিটি থাকবে যার কারণে আল্লাহ তাআলা ওনাকে আপন বানিয়ে নিয়েছেন। হাজারো মানুষ তো দুনিয়ার মধ্যে বিচরণ করছেন, লাখো কোটি মানুষ মুসলমান আজকে দুনিয়ার মধ্যে আছেন, কিন্তু আল্লাহ তাআলা 1 কোটি কোটি বান্দাদের থেকে যাকে বাছাই করে ওনার বন্ধু বানাচ্ছেন, তার পাওয়ার তো একটু স্পেশাল থাকবে, তাই না? এখন আমি যদি দেখেন, আমি যদি কিছু একটা, যারা মুমিন বান্দা ওরা তো আলাদা বিষয়, যারা ইমানদার বান্দা এরাও আলাদা বিষয়, কিন্তু আল্লাহ তাআলার ওলি যারা, এনারা এনাদের থেকেও কি সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সাদাকায় আমরা হচ্ছি অন্যান্য নবীর উম্মতের চাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত,
সন্দেহ।
এবং আরেকটা বিষয় এখানে জড়িত রয়েছে যে বলা হচ্ছে অন্যান্য নবীর ওলিদের চেয়েও আমার নবীর উম্মতের মধ্যে যারা বলি হয়েছেন এরা থাকবে সর্বশ্রেষ্ঠ। এদেরও কেমন, মানে কেমন একটা মানে আপনার কি বলবো, মহত্ব, কেমন মর্যাদা এনাদের হবে, তো এনাদের বরকত কেনই বা আমরা হাসিল করবো না? জি,
অবশ্যই। ফতোয়া রেসপিয়ার মধ্যে আমার আকা আলা হযরত আসিমুল বরকত আহমদুল্লাহ খান ফজল ইবনে নবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রেসপিয়ার 29তম খণ্ডের 545 পৃষ্ঠায় উল্লেখ করেন যে আউলিয়া কিরামগণ রাহিমাহুল্লাহু সালাম ওয়াফাতের পরও এরা জীবিত থাকেন,
সুবহানাল্লাহ,
কিন্তু নবীদের মতো নয়।
বেশক
কেননা আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের মতো নয়, এই জন্যই যে তাদের রুহানি শারীরিক দুনিয়াবি হয় আর তা একেবারে সেভাবেই জীবিত থাকেন যেভাবে তারা দুনিয়ার মধ্যে ছিলেন, তারা ওইখানে গিয়েও ওইভাবে থাকেন নবীগণ। কিন্তু যারা আল্লাহর বলি তারা নবীদের চেয়ে একটু নিচের, নিচের লেভেলের, একটু নিচের, তাদের ক্ষমতা একটু কম, এবং সুহাদায় যারা রয়েছেন এদের চেয়ে একটু বেশি।
সুবহানাল্লাহ,
এই থেকে বোঝা যায় শুধু নবীগণ নবী নয়, আল্লাহর বলি নয়, যারা সুহাদায় কিরাম যারা শহীদগণ তারাও সেখানে জীবিত থাকেন,
সুবহানাল্লাহ।
এবং যার ব্যাপারে হযরত সাইয়েদুনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ তাআলার ওলি এই নৈশ্বর পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে যাওয়া পৃথিবী থেকে অবিনৈশ্বর জগতের দিকে ট্রান্সফার হয়, স্থানান্তরিত হয়। তারা আপন পরওয়ারদিগার আল্লাহ পাকের নিকট তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয় এবং খুশি ও আনন্দে রয়েছেন, কিন্তু মানুষের সে ব্যাপারে কোনো অনুভূতি নেই। তাহলে এ থেকে বোঝা যায় যারা আল্লাহর ওলি তারা ইন্তিকালের পর মারা যায় না, তাদের রূহ নিশ্চিত হয়ে যায় না, তারা সেখানেও সজীব থাকেন। যখন কোনো বান্দা যখন তাদেরকে ওসিলা মানেন তখন তারা তাদেরকে সাহায্য করে থাকেন। যেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তারই দিকেই ওসিলা তালাশ করো। তাহলে ওসিলা চাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাদেরকে ওসিলা মানার জন্য। কারণ দেখুন লেখক ভাই, হয়তো আমাদের মুখটা অনেক নাপাক, আমরা আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা থেকে আমরা অনেক দূরে আছি, তো আমার আওয়াজটা অতটুকু কিন্তু পৌঁছবে না আল্লাহ তাআলা পর্যন্ত। সেজন্য আমরা নেককার ওলিদেরকে, নেককার বান্দাদেরকে, আল্লাহর ওলিদেরকে আমরা ওসিলা মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করি। এটা কোরআনের মধ্যেও বলেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহীম।
সুবহানাল্লাহ।
হাবিব, যখন আমার বান্দা যখন গুনাহ করবে, যখন নিজের নফসে যখন জুলুম করবে, তখন তারা যখন আপনার দরবারে আসবে, আপনার দরবারে এসে তওবা করবে, তওবা করে যখন তারা আপনাকে ওসিলা মানবে, আপনি যখন তাদের পক্ষে সুপারিশ করবেন লওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহীমা, তখন আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবো।
সুবহানাল্লাহ।
তাহলে ওসিলা মানার জন্য তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন।
বেশক
আমরা নবীর দরবারে যাচ্ছি, ওলিদের দরবারে যাচ্ছি, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার আশায়। গুনাহ করেছি কারণ আমার গুনাহের কারণে আমার উপর না জানি কোন সময় আল্লাহ তাআলার গজব আযাব চলে আসবে, কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন ওই নবীর কারণে, আল্লাহ তাআলা দয়া করে যাচ্ছেন ওই ওলিদের কারণে, যেন আমরা আল্লাহর নবীর দরবারে যাই, আল্লাহ তাআলার হাবিবের দরবারে যাই, আল্লাহ তাআলার ওলির দরবারে যাই, তাদের দরবারে গিয়ে যখন তাদেরকে যখন ওসিলা মানি, কিন্তু যখন ওই ওলির যখন ওসিলা দিই, যখন ওই নবীর যখন ওসিলা দিই, তখন আল্লাহ তাআলার দয়া চলে আসবে আমাদের উপর, ওই নেককার বান্দাদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন।
ইকরাম ভাই, আল্লাহ তাআলা যারা আউলিয়া রয়েছেন, ওলি রয়েছেন, আপনি শুরুতেই বলেছেন যে খুব সুন্দর একটি কথা, যাদেরকে দেখলে আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ এসে যায়,
জি,
এবং দেখা যায় ওনাদের সংস্পর্শে যখন বসে বান্দা, তখন অটোমেটিক ওনার মনের মধ্যে একটা রুহানিয়ত কাজ করে, একটা প্রশান্তি কাজ করে, দিনের প্রতি ধাবিত হওয়ার একটা জজবা, অনুপ্রেরণা সে পায়। তো এখন একটা বিষয় হচ্ছে যে জীবিত থাকতে যখন একটা আল্লাহর ওলির সংস্পর্শে থাকলে এত রুহানিয়ত পাওয়া যায়, তাহলে উনি ওফাত পাওয়ার পর কি ওনার রজায়ে পাকে গেলে ওখান থেকে বরকত হাসিল হবে না? অবশ্যই হবে। তো এই জন্য আমাদের চাই যে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ওলি রয়েছেন, আছে, এখন অনেক মানে চ্যানেল দর্শকদের প্রশ্ন এটা আসতে পারে, আপনি কিভাবে বুঝবেন যে ইনি হচ্ছে আল্লাহর ওলি? এটা যদি প্রশ্ন আসে তখন আমরা কি করব?
আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দরবারে একজন সিরাদাতে গিয়েছিলেন বা একজন শখসিয়ত গিয়েছিলেন, তিনি কয়েকদিন অবস্থান করলেন সেখানে, কিন্তু আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার কাছে কোনো ধরনের কারামত প্রকাশিত হয় না। তো কয়েকদিন পর তিনি জিজ্ঞাসা করলেন যে আমি চলে যাচ্ছি, তাহলে আপনি কি আসলে কি আল্লাহর ওলি? অনেকে আছে না যে বিলিভ ইট অর নট, বিশ্বাস করুক আর নাই করুক বলে যাচ্ছে, বা সেই হিসাবে বলতেছি আপনি কি আল্লাহর ওলি? যে কেন আপনার কাছে কোনো কারামতি প্রকাশ পাই নাই। তো ওলি হয়েছে এটা কেমনে বুঝবো? আর আমাদের একটা ধারণা, একটা কনসেপ্ট এরকম আছে যে আমরা মনে করি হাওয়ার উপর বাসলেই, আগুনের উপর চললেই, মুহূর্তের মধ্যে কোনো জিনিস আমরা চাওয়ার আগে সামনে চলে আসলেই, মানে আনফরচুনেটলি যদি কোনো জিনিস আমার সামনে হয়ে যায় যেটা আমি চিন্তা করি নাই, এরকম যদি কিছু হয়ে যায় তখন আমি মনে করি উনি আল্লাহর বলি, এরকম মনে করি। তখন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বড়ই সুন্দর একটা উত্তর দিয়েছেন যে আপনি যে কয়দিন অবস্থান করেছিলেন, আপনি কি কখনো দেখেছেন যে ফরজ তো অনেক দূরের কথা, যে কোন সুন্নত কি আমার থেকে বাকি
আছে? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ।
জানা এরকম তো কোনো কিছু দেখি নাই, ফরজ তো অনেক দূরের কথা, কোন সুন্নত আপনার কাছ থেকে কোনো কি হয় নাই,
বেশক
মিস হয় নাই, বলে এটাই হচ্ছে বড় কারামত।
আল্লাহ হয়
যার কাছ থেকে কোন সুন্নত পর্যন্ত বাদ পড়ে যায় না, কারণ আল ইস্তিকামত ফকল কারামত। তো সেই হিসাবে এটাই ধরে নিন,
ওইটার ব্যাখ্যা একটু করে দিন যেটা আপনি বলেছেন
যে ইস্তিকামত ধীরতায় হচ্ছে যে ইস্তিকামত ফকল কারামত, যে কারামত উদ্দেশ্যটা হচ্ছে যে ধীরতা অটল থাকা, সত্যের উপর অটল থাকার হচ্ছে কারামতের চেয়ে অনেক উদ্দেশ্য,
সত্য সুন্নাত এগুলোর উপর
অটল থাকা। কারণ এখন যে আমরা এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে আছি, যে যুগের মধ্যে মানুষ ফরজটা আদায় করতে আমাদের উপর অনেক কষ্ট হয়ে যাচ্ছে,
বেশক
আমাদের জীবন পরিচালনা করার জন্য আমরা কতই না পন্থা অবলম্বন করি, কিন্তু আসলে কি আমি কি সঠিক পন্থার উপর আছি? আসলে কি আমি আমার রিজিক অন্বেষণ করার জন্য যে ধরনের করাপশনের মধ্যে আমরা জড়িত হয়ে যাচ্ছি, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর কি, শুধুমাত্র একটি কারণ, একটি রিজন, অনলি ওয়ান রিজন। রিজনটা হচ্ছে যে নিজেকে ফুটিয়ে তোলার জন্য, ফেস ভ্যালুটা বাড়ানোর জন্য আমরা সুখ মনে করি, তো টাকা পয়সা নিয়ে সুখ, দামি গাড়ি থাকলে, বাড়ি থাকলে, সুন্দর পোশাক পরলে, কোনো অভাব না থাকলে মনে করি এটাই, এটার মধ্যে সুখ নিহিত রয়েছে। এটাই এই এটা পাওয়ার জন্য মানুষ আজকে অপরাধ প্রবণতা, অপরাধ জনিত কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে না আছে খোফে ইলাহি, না আছে সুন্নতে নববীর উপর আমল, কোনোটাই নেই, যার কারণে মানুষ আজকে এই অবস্থার মধ্যে।
আচ্ছা, এটার এটার আরেকটা কারণ এটাও যে যে দুনিয়ার প্রতি ভালোবাসা তো বেড়ে গিয়েছে এবং দিনই ভালোবাসা তো দিবে। আপনি তো শুরুতেই বলেছেন ওলি অর্থ একটা হচ্ছে যে অভিভাবক, তো দিনই বিষয়ে যে আমাদের জজবা পাবে ও উৎসাহ পাবে, সেই জন্যই তো একজন অভিভাবক লাগবে, তাই না? সেই অভিভাবককে আমরা পাইনি, আমরা হারিয়ে ফেলেছি, আমরা তার সংস্পর্শ গ্রহণ করছি না, তো যার কারণে আমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসাটাই বেশি প্রাধান্য বিস্তার করছে।
সেজন্য আমাদের বেশি বেশি হচ্ছে আল্লাহর ওলিদের সংস্পর্শ থাকা,
সুবহানাল্লাহ,
তাদের দরবারে যাওয়া,
বেশক,
তাদের দরবারে গেলেই পরিবর্তন পরিবর্তন হয়ে যায় আমাদের,
বেশক।
যেমনি ভাবে একজন চোর আমার শাইন সাহেব বাগদাদ হুজুর গোসা পাক আল্লাহর দরবারে এসেছিল, উনি আসছেন ফয়েজ নেওয়ার জন্য নয়, চুরি করার জন্য।
আল্লাহু আকবার।
কারণ ওই জুতা চোর সবসময় জুতা চুরি করত বিভিন্ন জায়গায়। ও চিন্তা করতে লাগলেন, কারণ একটা আমাদের কনসেপ্ট আছে যে মানুষ যত বড় না তার আসবাবপত্র তত বড় হবে, তার দামটাও তত বড় হবে, টাকা টাকা যে জিনিসগুলো থাকবে সেগুলো অনেক ডিমান্ডেবল, অনেক ভ্যালুয়েবল থাকবে। তো সেই হিসাবে ওই চোরও গিয়েছিল যে গোসা পাকের দরবার, ওনাদের তো অনেক হাদিয়া তোহফা আসে, যাই এখানে যাই কিছু নিয়ে আসে এখান থেকে, কারণ আমার শাহিন সাহেব বাগদাদ ঘরের মধ্যে ইবাদ করছেন। রাতে ওই চোর রাতে ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করেই চারদিক ভালো করে খুঁজলো কিন্তু কিছুই পায় না তেমন। এখন সে চিন্তা করছে কিছু যখন যাক বের হয়ে যায়, যে মুহূর্তে সে ঘর থেকে বের হওয়ার জন্য চিন্তা করতে লাগলো, ওই সময় তার চোখ অন্ধ হয়ে গেল, সে কিছুই দেখছে না। এখন সে অনেক চেষ্টা করলো যে এখান থেকে আর বের হওয়া যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করি, যখন সূর্যের আলো যখন হবে তখন ঘর থেকে বের হয়ে যাবো। এই চিন্তায় তখন সে এক কোনার মধ্যে চুপ করে বসে রইল। এমন সময় হযরত খিযির আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করেই তাকে সংবাদ দিলেন যে নেহাওয়াত ইরান শহরের একজন কুতুব ইন্তিকাল করেছেন।
আল্লাহ,
যে আপনি তাড়াতাড়ি একজনকে ওই শহরের কুতুব নিযুক্ত করুন। মাদ্রাসার দর্শকদেরকে আরজ করবো যে কুতুব কে নিযুক্ত করার জন্য বলছে, বলছেন হিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। কাকে বলছেন?
যিনি আল্লাহর নবী,
শাহিন সাহেব বাগদাদকে বলছেন। যে তাহলে এতে বোঝা যাচ্ছে দায়িত্বটা কার উপর অর্পিত হয়েছে। তখন হুজুর গোসা পাক শাহিন সাহেব বাগদাদ তখন খাদিমকে বললেন যে যাও, আমার ঘরের মধ্যে একজন লোক ওই খোনার মধ্যে বসে রয়েছে, তাকে দেখে নিয়ে আসো। তখন খাদিম গিয়ে ওই চোরকে ধরে নিয়ে আসলো। চোর তো অনেক আকুতি মিনতি করতে লাগলো যে আমি আর জীবনে চুরি করবো না, আমি কখনো ধরা পড়ে নি, আজকে ফার্স্ট টাইম আপনার কাছে আসলাম আর ধরা পড়ে গেলাম, এখন আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন শাহিন সাহেব বাগদাদের দয়া হয়ে গেল যে তুমি আমার দরবারে এসেছো, বড় পীরের দরবারে এসেছো, খালি হাতে চলে যাবে?
আল্লাহ,
খালি হাতে কেমনে বিদায় দিব? তোমাকে কিছু দিয়ে তারপর বিদায় করি,
বেশক।
তখন তাকে বসালেন, তওবা করালেন। তওবা করানোর পর তাকে এমন ফয়েজ দিলেন, এক ফয়েজেই উনি কুতুব পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং তাকে ওই শহরের কুতুব হিসেবে নিযুক্ত করে দেওয়া হয়েছে এবং তিনি তরিকত মারফতের বিদ্যায় 10 নম্বর পদে উত্তীর্ণ হলেন।
আল্লাহু আকবার।
কিন্তু স্তর বাক রয়েছে এখানে অনেকগুলো আছে, কুতুবুল আকতাব আছেন, এরপরে আরো যেগুলো আছে আব্দাল আছেন,
আল্লাহর ওলিদের
ক্যাটাগরি এগুলো,
জি জি,
গৌস আছেন, এরপর গৌসুল আজম।
আচ্ছা, গৌসুল আজম হচ্ছে
13 নম্বর ক্যাটাগরি।
আমরা কাকে গৌসুল আজম মানি?
আমার শাহিন সাহেব বক্তা হুজুর গোসা পাক আব্দুল কাদের জিলানীকে। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত,
সুবহানাল্লাহ।
অনেক আসলে গৌসা তো সাহায্যকারী, তো বড় সাহায্যকারী উনি, যিনি চোরকে ধরে আজকে কুতুবিয়াতের দরজায় পৌঁছে দিয়েছেন। কেমন ক্ষমতা!
এই কনসেপ্টটাও ক্লিয়ার করে দেন যে ওনার নিজের ক্ষমতা বলে নয়, সবই আল্লাহ তাআলা,
আল্লাহ তাআলা দয়ায়।
ওটা আমাদের আকীদা,
এটা আমাদের আকীদা বিশ্বাস, কারণ উনি রেসের আয় গোসল আজমের মধ্যে উনি নিজেই এটা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে দয়া করে মায়া কামাটি তার লক্ষ্য দিয়েছেন, বলেছেন এটা হচ্ছে গৌস, সাহায্যকারী। আমি সাহায্য করবো বান্দা হিসেবে, মখলুক হিসেবে, খালেক হিসেবে নয়।
বেশক,
খালেক তো খালেক সৃষ্টিকর্তা, উনি সবসময় তো দয়া করে যাচ্ছেন, কিন্তু আল্লাহ কিছু বান্দাদেরকে এভাবে কাঁচে এনে আদর করে ভালোবেসে তাদেরকে বিভিন্ন জায়গায় স্তরের মধ্যে পৌঁছিয়ে দেওয়া, তাদেরকে সাহায্য করার জন্য আমাকে সাহায্য করে প্রেরণ করেছেন। যেমনি ভাই আমাদের পিতামাতা আমাদেরকে সাহায্য করে থাকেন, সেই জন্ম থেকে শুরু করে আমরা দুনিয়ার যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সন্তানের মঙ্গল কামনা করে সন্তানদের জন্য ব্যয় করে থাকেন, অনেক ক্ষেত্রে স্বীকার করেন, যে সময় যা চাই তা দিয়ে যাচ্ছে, তো এটা তো সাহায্য। তো তার মানে কি এটা কি উনি কি আল্লাহ মাযা আল্লাহ এরকম কনসেপ্ট চিন্তা করাই তো গুনাহ।
জি বেশ,
আল্লাহ তাআলা হিফাজত করুক এরকম কনসেপ্ট থেকে।
ইনশাআল্লাহ আজওয়াজাল আবারো আসবে, কিছু কল এসেছে, কল শামিল করব। জি কল চালিয়ে দিন।
আমি নানগঞ্জ থেকে বলছি শাহালম, আমি আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান গুলো প্রায় সবগুলো দেখি, আমার কাছে খুব ভালো লাগে। একটু নাচ শরীফ শুনতে চান?
নাচ শরীফ শুনতে চান? ইনশাআল্লাহ আজওয়াজাল পরবর্তী কোন অনুষ্ঠানে আপনাকে নাচ শরীফ শোনানোর ব্যবস্থা করানো হবে। কিছু মেসেজও এসেছে, মেসেজগুলো অনুষ্ঠানে শামিল করছি। একজন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এসএসসি ক্যান্ডিডেট, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। আল্লাহ পাক আপনাকে দোজাহানের কামিয়াবি দান করুক, আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। একজন বলেছেন যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রংপুর থেকে। উনি বলছেন যে, আমি এবং আমার পরিবার আপনাদের অনুষ্ঠানটি দেখছি, আমার অনেক ভালো লাগছে, আর আমি এবার এইচএসসি পরীক্ষা দিব, তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে দোজাহানের কামিয়াবি দান করুক এবং পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। আচ্ছা, একজন বলছেন যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লা থেকে। উনি বলছেন, মাশাআল্লাহ মাদানী চ্যানেলের সব অনুষ্ঠান অনেক সুন্দর, সব অনুষ্ঠান দেখার চেষ্টা করি। মাদানী চ্যানেলের স্ক্রিনে আরবি তারিখ দেখা যায় না, দিলে ভালো হতো। আরবি তারিখ উপরে যে চ্যানেলের লোগো রয়েছে ওখানে আপনারা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ওখানে বাংলা তারিখ, আরবি তারিখ, ইংরেজি তারিখ সবই ওখানে দেয়া হয়। তো ইকরাম ভাই, কথা বলছিলাম আউলিয়ার বরকত নিয়ে, এখন আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি হচ্ছে গৌসুল আজম, যার দরবার থেকে বেলায়েতের খাজানা বন্টন করা হয়, সকল বলিদেরকে বেলায়েতের খাজানা বন্টন করা হয়। তো ওনার কিছু তাজকিরা যদি আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করি, যেহেতু গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস মুবারকের মাস জারি রয়েছে, ওনারও কিছু বরকত, কেন ওনার সংস্পর্শ কেনই বা আমরা নিব, গ্রহণ করব?
তার একটা কথা রাখতে হয় যে, আল্লামা সালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর বলেছেন যে, এক মুহূর্ত ওলিগণের সান্নিধ্য লাভ করা তাহালের সাথে মিশাইয়ে শত বছরের অকৃত্রিম ইবাদতের চেয়েও অধিক মূল্যবান। একজন ওলির সংস্পর্শে থাকা শত বছরের ইবাদত চেয়ে উত্তম কেন হবে? কোশ্চেন তো অবশ্যই আছে। ইবাদত এই জন্য যে আপন মুর্শিদের দিদার হচ্ছে, আপন মুর্শিদকে দেখছি, এটা দেখা ইবাদত। কারণ উনি এমন মুর্শিদ, আমার শাহনশাহ বাগদাদ আমার জবানে উনি ঘোষণা দিয়েছেন যে, আমার মুরিদ তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে না।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
যারা আমার মুরিদের মুরিদ সাত স্তর পর্যন্ত যারা রয়েছে তারা সবাই জান্নাতে যাবে।
আল্লাহু আকবার।
তার সংস্পর্শ না যে কার সংস্পর্শ
যাবে? আচ্ছা, একটা হচ্ছে যে, অনেক মাদানী চ্যানেল স্ক্রিনের দর্শকদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে, শুরুতে কিন্তু আমরা ওয়াজাহাত ব্যাখ্যা করে দিয়েছি যে আল্লাহর ওয়ালিরা আল্লাহ তাআলাকে রাজি করার কারণে ওনারা আল্লাহ তাআলার বন্ধু হয়েছেন, এবং আরেকটি বিষয় হচ্ছে যে ওনাদেরকে আল্লাহ তাআলার ক্ষমতা, একটা প্রদত্ত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যার কারণে ওনারা বান্দাদের তাকদীর পরিবর্তন করেন, বান্দাদের কল্প পরিবর্তন করেন। আপনি যেটা বলছেন যে ওনাদের সংস্পর্শে থাকা, এক মুহূর্তের সংস্পর্শ হাজার বছরের ইবাদতের চাইতো, শত বছরের ইবাদতের চাইতো অনেক উত্তম। এখন একটা আপনি আরেকটাও বলেছেন যে, কোন বান্দা গোসে পাকের কোন মুরিদ তওবা ব্যতীত ইন্তিকাল করবেন। এখন মাদানী চ্যানেল স্ক্রিনের যারা এখন রয়েছেন ওনাদের মনে এটাও প্রশ্ন জাগতে পারে যে, এটা তো আল্লাহ তাআলা থেকে আসার কথা বাণীটা, কিন্তু একটা বান্দা বলছেন, তো ওনার কথা কিভাবে আমরা বিশ্বাস করব? এই আকীদা রাখা যায়?
অবশ্যই,
যদি ইনকার করে তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে।
অবশ্যই হতে হবে। দেখো, যে আমরা দুজনে চিন্তা করি না, দুজনে চিন্তা করি যে, আমার বাবার যখন টাকা রয়েছে আমাকে দিলে, যাও তোমাকে টাকা দিই, তুমি তোমার মতো করে খরচ করো।
বেশক,
তাহলে এখন আমি যখন ফ্রেন্ডের সাথে যখন খরচ করবো, বিয়ে করবো, তখন বলছি না, আজকে আমার পক্ষ থেকে আমার যা ইচ্ছা আমি খরচ করব, সব সব আমার টাকা। এখন আমরা কি বলি যে আমার বাবার টাকা? তখন তো বলি না, আমাকে তখন অথরিটি দিয়ে দিয়েছেন, তোমাকে মালিক, তোমার যা ইচ্ছে তাই করো,
তাই করো। বেশক,
এখন সে যেভাবে ইচ্ছে, সে পাসপোর্টের দোকান থেকে হোক, শপিং মল হোক, যেখানে যারে তার ইচ্ছে, সে সেখান থেকে গিয়ে সে তার কেনাকাটা করবে, ব্যয় করবে, তার অথরিটি এখন তার কাছে আছে। ঠিক তদ্রূপ আমার আল্লাহ দয়ার ভান্ডার দান করেছেন, আমার গোসে পাক আমাদেরকে দিয়ে
বর্তন করছেন,
বরকত দিয়ে যাচ্ছেন, যেভাবে হোক বরকত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, বন্টন করে যাচ্ছেন গোসে পাক।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার আঁকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই আরো সুন্দর বলেছেন যে আমি যা পেয়েছি নবীর দরবার থেকে পেয়েছি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কেননা আমার নবীর সেজন্য তিনি একটা দুটো বিষয়ে নয়, প্রায় 50টি বিষয়ে তার ওনার জ্ঞান রয়েছে।
আল্লাহু আকবার,
সুবহানাল্লাহ। আলজেব্রা জানেন, ত্রিকোণমিতির যখন ডাক্তার ইয়া রয়েছেন, তিনি বুঝতেছেন না ত্রিকোণমিতি কারক, ওনাকে এই অঙ্কটা বুঝিয়ে দিলেন। তখন জিজ্ঞেস করলেন যে আপনি একজন হুজুর মানুষ, আপনি আপনার মধ্যে এই জ্ঞান করতে কি? বলছে এই জ্ঞান আমার আল্লাহ তাআলার দয়ায় আমি আমার নবীর কাছ থেকে পেয়েছি।
বেশক,
তাহলে আমার নবী যে বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী হচ্ছে বন্টনকার।
আল্লাহু আকবার।
তো বন্টনকার যখন নবীকে যখন ভান্ডার দিয়েছেন, নবী যা কিছু তাকে বন্টন করে যাচ্ছেন।
বেশক,
এখানে আমি আর আপনি যদি বলি যে ওনাকে কেন বন্টন করছেন, আর যা দেওয়ার তো আল্লাহ দিবেন, উনি কেন দিবেন, তো এগুলো আসলে শয়তানের ফাঁদে ফরার একটা একটা এগুলো ফাঁদে ফরার একটা কৌশল। ফাঁদে ফরে গিয়েই যখন সে এরকম মুখ দিয়ে এরকম কথা বলে যাচ্ছে, সেজন্য আমাদের উচিত হবে এইরকম আকীদা পোষণ না করা, যেটা কারণে আমার ইমানের মধ্যে আঘাত আসতে পারে,
সেটা
আমি ইমান হারাও হতে পারি। কারণ আমি কার বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি? নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে যে কথা বলে যাচ্ছি, তা হাদিস মুবারাকার মধ্যে রয়েছে, হাদিস কুদসির মধ্যে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন যে আল্লাহ তাআলা ইশারা করেছেন, মান আদালি বলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলির বিরোধিতা করবে বা ওলির মুখালিফ বলে এরকম যে বলে যাচ্ছে, যারা এরকম বলতেছে বা বলে যাবে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ লড়াই ঘোষণা করলাম। মাযা আল্লাহ, তো আল্লাহ যার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে সে ব্যক্তি কখনো কামিয়াবি হতে পারে না।
বেশক,
না এখানে পাবে না দুনিয়াতে পাবে না আখিরাতে পাবে।
বেশক,
সুতরাং আমাদের উচিত বিশ্বাস করা। দেখুন ভাই, আমার মা যখন বলেছে এটা তোমার পিতা, একজন সন্তান সন্ততির পিতা কে হবে সেটা একটা মা ডিসাইড করতে পারবে, অন্য কেউ পারবে না ডিসাইড করা। মায়ের কথা যদি বিশ্বাস করে ওই ব্যক্তি যদি বাবা বলতে পারে, তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ওই ওলিকে বিশ্বাস করে কেন তার দরবারে যেতে পারবো?
আল্লাহ তাআলাকে তো সবসময় বিশ্বাস করতে হবে, না হলে তো ঈমান হারা হয়ে যাবে,
হারা হয়ে যাবে।
আল্লাহ তাআলার প্রত্যেকটা কথার উপর আমাদের জান কুরবান, আমরা চোখ বন্ধ করে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে।
সেজন্য তো আল্লাহ বলেছেন যে আমার ওলির যারা মুখালিফ হবে তাদের আমি লড়াই ঘোষণা করলাম। আমরা ইলেকট্রিকের যখন আসে না, ইলেকট্রিকের যখন কুটি যখন স্থাপন করে, তখন এখানে লিখে থাকে ডেঞ্জারাস, তো মানুষ এর পাশেও যায় না, কি জন্য সাবধান সতর্ক। সেজন্য আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলার সময় সাবধান হওয়া দরকার,
মানে
এটা যেমন তেমন ব্যক্তি নয়। কারণ আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো কথা যদি এমন বলে ফেলি না, তো ওনার যদি দৃষ্টিতে পড়ে যায় আমার উপর, যদি উনি যদি আমার উপর রাগ করে বসেন, তাহলে দুনিয়ার মধ্যেও শেষ আখিরাতেও শেষ।
একটা ওয়াকিয়া ঘটনা এভাবে রয়েছে যে একটা নর্তকী যাচ্ছিল আল্লাহর ওলিও পাশে যাচ্ছিলেন, ওই যে কাদার ছিটকা ওনার গায়ের মধ্যে পড়ে গিয়েছিলেন, এভাবে একটা ঘটনা রয়েছে না? মানে এই যে একটা আল্লাহর ওলি যাচ্ছিলেন, পাশে একটা নর্তকী এবং তার মহব্বতকারী অর্থাৎ তার প্রেমিক, তো উনি পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই নর্তকীও নর্তকী তার যাচ্ছিলেন, তো আল্লাহর ওলির হ্যাঁ পা পড়ে ওই কাদা ছিটকে একটু ওই নর্তকীর গায়ে পড়ে গেল।
সেজন্য ওনার মহব্বতকারী এসে তখন তিনি কিছু বলেন নাই, তেমন
কিছুই বলেননি। আল্লাহ তাআলার ওলির একটা খুসুসিয়াত বৈশিষ্ট্য,
আমরা কার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি?
আল্লাহ
দেখুন না, যারা আল্লাহর ওলি তাদেরকে আঘাত করার পরে তারা মুখ দেখে বলে না,
কিছু বলে না,
তারা চুপ করে থাকে না। আর আমরা হলো তো অনেকে ঝগড়া করে ফেলতো, এখানে লড়াই হয়ে যেত, অনেক কিছু হয়ে যেত, রক্তপাত ঘটাতো, কিন্তু ওনারা উঠে থেকে বিরত ছিলেন, কারণ আল্লাহর ওলি যারা তারা সবসময় শান্তি চাই।
আচ্ছা বাবু, আমি কিন্তু এই ঘটনাটা আনার একটা উদ্দেশ্য ছিল যে উনি না বলার কারণেও কিভাবে ওদের শাস্তি হয়েছিল, এটা যদি আমাদেরকে, মানে উনি তো কিছু বলেননি কিন্তু ওদের কি ব্যাপার?
পরবর্তী দেশে ওই সেই ছেলেটা একটা সাধক কোন কাজ করতে গিয়েছিল, এখান থেকে পরে সে ইন্তেকাল করেছিল। তখন তার পিতা আমাদের সবাই আসলে যে আমার আমাকে ছেলে ক্ষমা করে দেন, যা ভুল করেছে, যে আপনাকে বুঝে নাই, আঘাত করেছে। তখন উনি বলেছিলেন দেখো, তার সে যাকে মহাব্বত করে তার মুখে শুধু একটা কাদা লেগেছে, তার সহ্য হয় নাই, তো আমাকে যিনি মহাব্বত করেন উনি কেমনে সহ্য করবে যে সে যখন আমাকে যখন আঘাত করেছিল?
আল্লাহু আকবার।
কারণ আমাকে একজন মহাব্বত করে, আমার আল্লাহ,
বেশক,
আমাকে নয় সমস্ত সৃষ্টিকে আল্লাহ মহাব্বত করেন। পিতা মাতা যেমন তার সন্তানকে মহাব্বত করে, ওই পিতা মাতার চেয়ে সন্তানকে অনেক 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 বেশি গুণ মহাব্বত করেন আমার রব তাআলা।
বেশক,
সেজন্য আল্লাহ তাআলা সেটা সহ্য হয় নাই,
বাপু এটা যে আল্লাহর ওলিদের এতই মর্যাদা, তাহলে ওনারা যে জায়গায় থাকবেন, ওনারা দুনিয়া থেকে ওফাত পেয়ে যাক, ওনারা যে জায়গায় থাকবেন, ওনাদের যে ব্যবহৃত জিনিসপত্র, এগুলোর কেমন বরকত। আজকে আজকে আমরা ধরেন আমাদের মসজিদ যারা থাকেন, যাদেরকে আমরা আমাদের মসজিদ মানি, পীর মানি, প্রত্যেকটা একজন একজন আপন আপন পীর মসজিদ থাকেন, তো ওনাদের সংস্পর্শে আমরা থাকি, বা ওনারা যখন যেখানে ওনাদের খানকা শরীফ থাকে, যেখানে ওনাদের হুজরা শরীফ থাকে, ওখানে নাও থাকুক, আমরা কিন্তু এর আশপাশ দিয়ে গেলে আদব রক্ষা করি। কেন? এখানে ওনার জাহিরি ভাবে উনি না থাকুক, কিন্তু বাতিনি ভাবে তো উনি থাকেন, রুহানি ভাবে তো উনি থাকেন, এবং ওনার বরকত, এটা আমাদের আকীদা, ওনার বরকত উনি থাকা অবস্থায় যেভাবে থাকবেন, না থাকা অবস্থায় ঠিক সেম ভাবে ওনার বরকত সেভাবে লুটিয়ে গুটাবেন।
সাধারণ মানুষের তো ওনারা, ওনাদের সবার ইচ্ছা যে আমার মসজিদ, যে আমার ঘরে তসরিফ আনবে, আমার ঘরে আসবে, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। তো ওনারা দাওয়াত দিয়েছেন, নিয়ে দাওয়াত দিয়েছেন, উনিকে দাওয়াত দিয়েছেন, গোসপাত খাওকে না করেন নাই, আল্লাহর বলিরা কাউকে না করে না, সবাইকে অকাতরে বিলিয়ে যান। এখন পরদিন ইফতারের পর সবাই চলে আসলো, আসার পর একজন বলতে লাগলো যে গোসাফাক আমাদের, আমার ঘরে এসে আমার ঘরকে আমাকে ধন্য করেছে, আমার ঘর আজকে বরকতমণ্ডিত হয়েছে, কালকে আমি হুজুর সাথে ইফতার করেছি। আরেকজন বলল না উনি তো আমার ঘর ইফতার করেছেন, আরেকজন বললো না উনি তো আমার ঘর ইফতার করেছেন। করতে 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 এটা ছড়িয়ে গেল, বাবুচির কাছে আসলো, বাবুচি বলতেছে না গোসাফাক তো আমার সাথে ইফতার করেছেন।
আল্লাহু আকবার।
এখন শাহিন সাহেব বাগদাদ অপরুমে ছিল, উনি যখনটা শুনলেন তখন গোসাফাক শাহিন সাহেব বাগদাদ তখন সেটাকে তাদেরকে ডাকলো যে তোমরা ঝগড়া করো না, যে ওই একটি বৃক্ষর দিকে তাকাও, একটা বৃক্ষ ছিল পাশেই, ও যে বৃক্ষর দিকে তাকাও, দেখাচ্ছে প্রত্যেক গাছের পাতায় পাতায় একটা একটা গোসল আছে, একটা একটা গোসল। তখন শাহিন সাহেব বাগদাদ বলে দেখছো এই গাছের পাতায় পাতায় যেমন একটা একটা গোসল হয়েছে, ঠিক আল্লাহ তোমাকে এমন দয়া করেছেন, এমন দয়া দ্বারা ধন্য করেছেন যে আমি তোমাদের প্রত্যেকের ঘরে গিয়ে ইফতার করেছি।
সুবহানাল্লাহ।
এটা গোসাফাকের, গোসাফাকের প্রদত্ত, এটা ক্ষমতা বলে, এটা আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে গোসাফাক 70 জন মুরিদের বাসায় গিয়ে ইফতার করার সে ক্ষমতা রাখেন।
সুবহানাল্লাহ।
এজন্য যারা আমরা, যারা বর্তমান সায়েন্টিস্ট যারা রয়েছেন, ওনারা হয়তো পশ্চাৎ, যারা মেডিকেল সায়েন্টিস্ট যারা রয়েছেন, তারা এটা মতবাদ থিওসফি, তারা ভেবে ব্যাখ্যা করেন যে যে মানব দেহের মধ্যে চারটি উপাদান, চার ধরনের দেহ বিদ্যমান থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল বডি, একটা হচ্ছে ইথিক্যাল বডি, একটা কসাল বডি, একটা হচ্ছে এক্সট্রাল বডি। কিন্তু যারা আল্লাহ তালার রুহানি বরকত দ্বারা যারা ধন্য হন, যারা আল্লাহ তালার রুহানি বলতে হচ্ছে যে আল্লাহ তালার ইবাদত রিয়াজের মাধ্যমে রুহানি শক্তি যারা লাভ করে থাকেন, অর্জন করে থাকেন, তাদের মধ্যে শুধুমাত্র ফিজিক্যাল বডি ছাড়া বাকি তিনটা যে বডি তারা ওই বডি লাভ করে থাকেন। যারা তিনটা বডি যদি পেয়ে থাকেন, তারা কেন 70 জনের বাসায় গিয়ে দাওয়াত
দিতে পারবে না?
সেজন্য গোসাফাক শাহিন সাহেব বাগদাদ আল্লাহ তাআলার দয়া দ্বারা, আল্লাহ তাআলার ক্ষমতা বলে, আল্লাহ তাআলা তাকে রুহানি শক্তি দ্বারা ধন্য করেছেন বলে তিনি 70 জনের বাসায়, মুরিদের বাসায় গিয়ে একটা ইফতার
করেছেন। মাশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে যে গোসাফাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চোরকে কুতুব বানিয়ে দিয়েছেন, 70 জন মুরিদদের বাসায় ইফতার করেছেন। এগুলো হচ্ছে যে ওনার ওনার যে বেলায়েতের ক্ষমতা, আল্লাহ তাআলা থেকে যে প্রদত্ত ক্ষমতা, সেই ক্ষমতা বলে উনি গিয়েছেন। এখন আরেকটা বিষয় এটাও যে গোসাফাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন পীর মুর্শিদ, এমন পীর মুর্শিদ, এমন আল্লাহর ওলি যে কখনো ওনার দরবারে যখনই কেউ কোনো ফরিয়াদ নিয়ে আসতো কাউকে ফিরিয়ে দিতেন না। আরেকটা বিষয় হচ্ছে যে যে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য এটাই যে ওনারা দুনিয়াবি কোনো মরিদের কাছে, কোনো বান্দার কাছে কখনো দুনিয়াবি ফায়দা চাইবে না, বা তাদেরও কোনো দুনিয়াবি ফায়দা হোক সেটা চাইতো আখিরাতে কিরকম ফায়দা হবে সেটার দিকে বেশি দৃষ্টিপাত দিবে।
ওনারা তো ওলি এমনি হয় নাই, ওনারা ইবাদত রিয়াজত করে ওলি হয়েছেন। আমার গোসাফাক 140 বছর ইশারের রোজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।
আল্লাহু আকবার।
তো ওনার যদি, উনি যদি আপনাদেরকে পাবেন কে? আমরা যারা, আমরা অনেকে রয়েছি, আমাদের নামাজ তো ঘুমের মধ্যে চলে যায়, আমরা তো দুনিয়াবি কাজের মধ্যে আমাদের দুনিয়াবি কাজকে প্রাধান্য দিয়ে নামাজকে বাদ দিয়ে দিই।
বেশক।
কিন্তু ওনারা কখনো নামাজকে বাদ দেয় নাই, আল্লাহর হুকুমকে বাদ দেয় নাই, যার কারণে আল্লাহ তাআলা ওনাকে এমন দয়া দ্বারা ধন্য করেছেন। তাহলে আমাদের উচিত ওই পন্থা অবলম্বন।
ওইটা বলতে চাচ্ছি যে মানে আমি যে ওনারা আউলিয়াদের একটা বৈশিষ্ট্য এটাই যে ওরা সবসময় তার মরিদদের, তার যা বা অন্যান্য বান্দা যারা রয়েছে এদের অন্ত, এদের এদের শুধু দিনই কি ফায়দা হবে সেটার দিকে ওনারা লক্ষ্য করেন। মানে দুনিয়াতে কি ফায়দা হবে সেটা চাইতো আখিরাতের কি ফায়দা হবে, কিভাবে আখিরাতকে সুন্দর করতে পারবে, কিভাবে কবর হাসর কিয়ামত এগুলাকে কামিয়াবি করতে পারবে, সেই বিষয়ে ওনারা তাগিদ দিয়ে থাকেন। এবং এটা ওনাদের একটা বৈশিষ্ট্য,
যারা আখিরাত সজ্জিত করার চেষ্টা করবে
এটাই তো হচ্ছে
তাদের দুনিয়া সুন্দর হয়ে যাবে। কারণ তারা তো আখিরাত সজ্জিত করছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তারা সৎপথ অবলম্বন করে। যারা সৎপথ অবলম্বন করেন তারা কখনো মিসগাইড হয় না, তারা কখনো কষ্টের মধ্যে লিপ্ত হয় না, আল্লাহ তাআলা তাদেরকে সব সর্ববিষয়ে তাদেরকে সাহায্য করে থাকেন।
বেশক
এটা করছেন, কারণ হাদিস মোবারকের মধ্যে এভাবে রয়েছে যে আল্লাহর বান্দা তার রিজিক, আল্লাহর বান্দার জন্মের 4000 বছর পূর্বে আল্লাহ তাআলা ওই বান্দার রিজিক নির্ধারণ করে রাখেন।
আল্লাহু আকবার।
তো 4000 বছর পূর্বে যদি আমার যদি রিজিক যদি নির্ধারণ করে যদি নির্ধারিত হয়ে যায়, তাহলে আমি কেন আজকে দুর্নীতি করব, আমি কেন আজকে অসৎপন্থা অবলম্বন করব, আমি কেন আজকে ওজনের মধ্যে মানুষকে কম দিব, আমি কেন মানুষকে ঠকাবো, আমি কেন মানুষকে কষ্ট দিতে থাকবো। কারণ সব সবাই শুধু এই কষ্টগুলো দিয়ে যাচ্ছে, করাপশন করে যাচ্ছে, শুধুমাত্র একটি রিজন, সেটা হচ্ছে যে নিজে লাভবান হওয়া, অপরজনকে ঠকানো। আমি যাতে অভাবে না থাকি ওই অভাবে থাকুক, যাতে আমার কোনো কষ্ট না হোক, ও যেন কষ্টে লিপ্ত হোক, শুধু এটার জন্য, দুনিয়া বিফায়দা এটার জন্য। আমি যেহেতু আল্লাহ তাআলা যেহেতু আমার রিজিক নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং আমাকে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, এত করাপশন করতে হবে না, আল্লাহ তাআলা আমাকে ধন্য করবেন।
মাশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির উপর কুরবান কেন হব না, যিনি ইরশাদ করেছেন যে আমার ছায়া আমার মুরিদের উপর এমন যেমন আসমান জমিনকে ছায়া দেয়। কিভাবে আমরা গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির বরকত পাবো, মানে কিভাবেই পাবো না? একটা হচ্ছে দেখেন যে যিনি যে মুর্শিদ এটা বলেই দেন, একটা হচ্ছে মুর্শিদ বলে দেওয়া, একটা হচ্ছে না বলা। মুর্শিদ যেখানে বলে দিয়েছেন যে আমার আমার ছায়া এমন যেমন পুরো আসমান জমিনকে ছায়া দিচ্ছে, পুরো আসমান জমিনকে কি করছে, ঘিরে রেখেছে, তো আমার মুর্শিদের ছায়া যদি আমাদের মাথার উপর থাকে তাহলে আমরা কেনই বা ওনার উপর কুরবান হব না? তোমাদের ইঞ্জিনিয়ার দর্শককে আমি এটাই বলবো যে গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাসের মধ্যে আমরা এটা নিয়ত করে নিই, যারা এখনো মুরিদ হয়নি আমরা গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ হয়ে যাই। কেননা আজকে দুনিয়াবি মানুষ নিজের ফায়দা চাচ্ছে, কিন্তু গোসে পাক বলতেছে আমি আমার এক একটা মুরিদকে নিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করব। দেখুন কোন বান্দা বলে, আজকে কোন বান্দা আপনাকে বলবে যে লিয়াকত তোমাকে নিয়ে আমি তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না, এটা কে বলবে? কেউ বলবে না। কিন্তু আমার মুর্শিদ বলে দিয়েছে যে আমার আমার পীর বলে দিয়েছেন যে তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না, এটা কেমন বৈশিষ্ট্য ওনাদের হতে পারে? দেখুন
আসলে বলে দেওয়া সেটা যেমন দয়া, চুপ থাকা সেটাও একটা দয়া। কেমন? আমার গোসেপাক সেন সাহেব বাক্তাদের বাবুচি ছিল, বাবুচি চিন্তা করতে উনি 12 বছর যাবৎ গোসেপাকের দরবারে গোলামি করে যাচ্ছেন। এখন উনি চিন্তা করতে লাগলেন যে আমার পীরের দরবার থেকে সবাই পাচ্ছে, আমি কিছুই পাচ্ছি না। আমি 12 বছর পূর্বে যেমন বাবুর্চি, 12 বছর পরও
বাবুর্চি
বাবুর্চি। সো এখন তার মধ্যে একটা এরকম ভাব চলে আসতে, আমি চলে যাব না বলে।
আচ্ছা,
কিছু হয়তো কিছু তো পেতে হবে, কিছু যখন পাইলামই না তো তাকি লাভ কি, চলেই যাই। তখন তিনি রাগ করে এখান থেকে চলে আসলেন। আস্তে আস্তে অনেক দূর চলে আসলো, এখন উপবাস কিছু খাই নাই, একটা বৃক্ষের পাশেই উনি বসে রইলেন। এখানে তার চন্দ্রভাব চলে আসলো, ঘুমে আচ্ছন্নে আচ্ছাদিত হয়ে গেল। পাশেই 70 জন কুতুব যখন যাচ্ছিল পাশেই, ওই কুতুব তাকে দেখে বললো যে দাঁড়াও দাঁড়াও, আমরা আজকে অনেক দিন যাবত উপবাস, কোনো রিজিক পাই নাই, কোনো রিজিকই মিলে নাই, আসো আজকে আমরা গোসে পাকের দরবারের বাবুর্চির উসিলে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আল্লাহু আকবার।
দেখুন ওই যে আছে না, আমরা অনেকে বলে থাকি যে সৎসঙ্গের দ্বারা মানুষ সৎ হয়ে যায়, নেককার হয়ে যায়, অসৎসঙ্গে মানুষ দুষ্ট হয়ে যায়। কারণ সৎসঙ্গের কারণে তার মর্যাদা কিভাবে বৃদ্ধি পেয়ে গেল? ওই 70 জন কুতুব এসেই তাকে উসিলা মেনে আল্লাহ প্রার্থনা করলো, মাওলা যে গোসেপাকের বাবুর্চির উসিলায় আমাদেরকে রিজিক দান করো। এখন গোসেপাকের বাবুর্চি যখন একথা শুনলো, তখন তিনি চোখ দিয়ে তাকালেন, 70 জন কুতুব সবাই বসে আছে ওনাকে সামনে নিয়ে। এমন সময় একজন আগন্তুক এসেই একটা থালির মধ্যে অনেকগুলো খাবার নিয়ে আসলো, তার সামনে পেশ করলো। তখন 70 জন কুতুব বলে যে হুজুর আপনি উঠুন, আমাদের সাথে কি করুন, খাবার গ্রহণ করুন। তখন তিনি বাবুর্চি আর খাবার গ্রহণ খুব দ্রুত ওনাদেরকে ফেলে গোসেপাকের দরবারে চলে আসলেন। গোসেপাক শাহিন সাহেব বাগদাদ এখানেই দাঁড়ানো ছিলেন, ওনার জন্য অপেক্ষা করছিলেন। তখন দেখেই বাবুর্চি হুজুর আমাকে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন গোসেপাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন যে দেখো সবাই আমার কাছ থেকে আসছে নিয়ে যাচ্ছে, ওরা তো বাইরের মানুষ, বাইরের মানুষ আসলো তাদেরকে মেহমানদারি করা আমার উপর অর্পিত দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করলাম, তাদেরকে মেহমানদারি করলাম, তাদেরকে মেহমানদারি করে আমি ধন্য হলাম, তাদেরকে বিদায় দিয়ে দিলাম। তারা মেহমান হিসেবে আসলো, যা নেওয়ার তা নিয়ে বিদায় হয়ে গেল। তুমি তো ঘরের মানুষ, আমি তোমাকে কি দিয়ে বিদায় করে দিব? তুমি যেহেতু ঘরের মানুষ, তোমাকে দিয়ে কিছু দিয়ে বিদায় করা সেটা আমার পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে মহাব্বত, ইশক। কারণ তুমি এখানে আছো, তোমার দ্বারা অনেক বান্দা তোমার দ্বারা লাভবান হচ্ছে, তুমি এখানে গোলামি করে যাচ্ছ, তো তোমাকে তাড়ানোর জন্য নয়। তুমি যদি কিছু পেয়ে যাও তাহলে তুমি এখান থেকে চলে যাবে, সেজন্য তোমাকে কিছু দিই নাই। কারণ আমাদের উচিত হচ্ছে যে আল্লাহর দরবারে থাকা। ওনারা তো দেখছেন,
দেখছেন
আমার অবস্থা সম্পর্কে, আমার হাল সম্পর্কে, যেখানে থাকুক ওনারা আপন আপন পীর মুর্শিদ, প্রত্যেক মুরিদের অবস্থান হাল সম্পর্কে অবগত।
শুধু পীর মুরিদের নয়, মুরিদের পরিবার বর্গ সম্পর্কে ওনারা অবগত, মুরিদের অবস্থা কেমন, মুরিদ কোন হালতে আছে, অভাবে আছে কিনা, ঋণগ্রস্তের মধ্যে আছে কিনা, পেরেশানির মধ্যে আছে কিনা, অসুস্থতার মধ্যে আছে কিনা, সবকিছু ওনারা পর্যবেক্ষণ করে থাকেন। এবং যখনই কোন মুরিদ তার পীর মুর্শিদকে আহ্বান করেন, ডাক দেন, তখন পীর মুর্শিদ অবশ্যই সাহায্য করেই থাকেন। এবং এটা আল্লাহ তাআলার ক্ষমতা বলেই সাহায্য করেন, কেননা পীর মুর্শিদ হচ্ছে এমন বিষয় যারা নিজেদের মা বাবার চাইতো আপন, যিনারা আমাদেরকে দিনের আলো দেখিয়েছেন। একটা হচ্ছে না, আমাদের অন্তর থেকে দুনিয়াবি ভালোবাসা বের করে দিনের আলো প্রজ্বলিত করেছেন আমার পীর মুর্শিদ, আল্লাহর ওয়ালিরা। তো ওনারা আমার পরিবার, আমি যখন কষ্টে পড়বো, আমি যখন দুঃখে থাকবো, কেনই বা ওনারা আমাকে সাহায্য করবে না? অবশ্যই করবে। কেননা গোসেপাক রহমতুল্লাহ তাআলাহি এবং ওনার যারা নিচের ওয়ালিগণ রয়েছেন, ওনার ক্যাটাগরির নিচে যারা, যাদেরকে আমরা পীর মুর্শিদ হিসেবে গ্রহণ করি দুনিয়ার মধ্যে এখন, তো ওনারা হচ্ছেন, ওনারা তো পাবেন গোসেপাক রহমতুল্লাহ তাআলাহির দরবার থেকে। গোসেপাক রহমতুল্লাহ তাআলাহির দরবার থেকে যে ক্ষমতা ওনারা পেয়েছেন, সেই ক্ষমতা বলেই আমাদেরকে ওনারা মদত করেন, সাহায্য করেন।
গোসেপাকের কাদির এসেছের মধ্যে আরো যারা আছি, যারা বা বাইত হয়েছেন, তারা তো পাচ্ছেন। যারা হন না তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ফ্যান শাহে বাগদাদ হুজুর গোসেপাক রহমতুল্লাহ তার মুরিদের মুরিদ হয়ে যান। মুরিদ যখন হয়ে যাব তখন আর ফয়েজ পেতে কষ্ট হবে না, আল্লাহ তালা দয়া করবেন। কেননা যখন লিস্টে যখন নাম যখন উঠে যাবে গোসেপাকের মুরিদ, তো গোসেপাক তো এমনি দয়া করবেন, এখন লিস্টের নাম তোটাতে হবে।
বেশক
এক, যেহেতু গোসেপাককে মোহাব্বত, মোহাব্বত যেহেতু করেন, অবশ্যই গোসেপাক সাহায্য করে যাচ্ছেন। না হলে আপনি আমি এই অবস্থায় থাকা, গোসব এরকম ভালো কাজে সবসময় নিজেকে সংস্পর্শ রাখা, ভালো কাজে নিজেকে নিয়োজিত করা, এটা সম্ভব হতো না।
এটা একটু দেখেন না, যেমন আমরা যদি নিজেদের দিকে তাকাই, যেমন আজকে আমরা মাদার এজেন্ট স্ক্রিনে বসে আছি, আমরা কোথায় ছিলাম? আল্লাহ আকবার। আমাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, আমরা কোথায় ছিলাম, আর আমাদেরকে আজকে আমাদের পীর মুর্শিদের সাদেকায় আল্লাহ তাআলা কোথায় নিয়ে এসেছেন, আজকে আমরা মাদার চ্যানেলে বসার এই সৌভাগ্য অর্জন করছি, এগুলো সব আমাদের পীর মুর্শিদের সাদকা। আমাদের পীর মুর্শিদ বাস্তবই দেখেন না যে আমরা কোথায় সাধারণ মানুষ, কোথায় আমরা হাঁটাচলা করছিলাম, কোথায় ঘুরছিলাম, কোথায় আড্ডার মধ্যে মগ্ন ছিলাম, সেখানে আজকে পীর মুর্শিদ। আসলে এটা অনেক বড় কারামত না ওনার, আসলে অনেক অনেক বড় বড়,
যাকে না দেখেই,
যাকে না দেখেই
অনেক
পীর মুরিদের ব্যাপারে এমন থাকে যে মুরিদ পীর কে না দেখলে তার সংস্পর্শ বাদ ওনাকে গ্রহণ করে না। দেখুন আমির আহলে সুন্নাত, এটা আমি অন্যান্য পীরদেরকে ইয়া করছি না, আমির আহলে সুন্নাত কেমন পীর, উনি দেখুন উনি রয়েছেন ওনার ওনার দেশে, ওনার মাতৃভূমিতে, কিন্তু আমরা বাংলাদেশে বসে ওনার সংস্পর্শ এমন ভাবে পাচ্ছি, আল্লাহু আকবার, কোত্থেকে তুলে এনে আমাকে আপনাকে কোথায় বসে দিয়েছে, এটাই হচ্ছে ওনার বরকত।
অবশ্যই নিঃসন্দেহে, এটা তো অস্বীকার করতে পারবে না কি?
আলহামদুলিল্লাহ,
এটা আল্লাহ পাকের দয়া যে উনি ওইখানে থেকেও আমাদের কথা চিন্তা করে যাচ্ছেন, ওইখানে থেকেও আজকে মানুষকে হিদায়াতের বার্তা শুনিয়ে যাচ্ছেন, ওইখানে থেকে মানুষকে নেককার হওয়ার জন্য, অসৎপন্থা পরিহার করার জন্য, সৎপন্থা অবলম্বন করার জন্য বলে
মাশাআল্লাহ। এটাও দেখুন না যে আল্লাহর ওয়ালিদের একদম কাছাকাছি যেতে হবে এমন কোনো কথা নেই,
কথা নেই,
দূর থেকেই ওনারা ওনাদের বরকত লুটাতে পারেন, দূর থেকে ওনারা ফয়েজ দিতে পারেন,
অবশ্যই নিঃসন্দেহে। না হলে সেই সুদূর
করাচিতে
করাচিতে অবস্থান করে এই বাংলাদেশের মানুষকে পরিবর্তন করা
হবে। শুধু বাংলাদেশ নয়, দেখুন এমন অনেক দেশ রয়েছে যেখানে যায়নি উনি এখনো,
উনি এখনো
কিন্তু
বিশ্বের 200টা আজকে 200টা দেশের মধ্যে রাসিন কাজ করছে আলহামদুলিল্লাহ। নবীর সুন্নতের প্রচার প্রসার হচ্ছে, সুবাস ছড়িয়ে যাচ্ছে দাওয়াত ইসলামের। তো এটা তো সবচেয়ে বড় কারামত এটা আল্লাহর ওলীদের।
ওই যে আমার আলা হযরতের কথা মনে পড়ে যাচ্ছে, যে কারামত এটা নয় যে যে উনি হাওয়ায় উড়বে, পানিতে ভাসবে, পানির সমুদ্রের উপর থাকবে, এমন নয়। দেখুন না, মানুষ 200টা দেশের আজকে মানুষকে উনি সুন্নত নবীর মধ্যে সাজিয়ে দিয়েছেন, এটাই তো সবচেয়ে বড় কারামত আমির আহলে সুন্নতের।
অবশ্যই তৃতীয় হচ্ছে যে আসলে শুধুমাত্র ওনারাই নয়, যারা সৎ আসলে লেখকদের আমরা সকলেই জানি, মাদ্রাসার দর্শক যারা তারাও অবশ্যই জানেন যে নবুয়তের দরজা বন্ধ হয়েছে কিন্তু বিলায়াতের দরজা বন্ধ হয় না, কিয়ামতের আগ পর্যন্ত ওলি হতেই থাকবে। তো যারা আজকে যারা আমাদের মারা যারা রয়েছেন, বোনরা যারা রয়েছেন, তারাও কি নেককার হতে পারে না?
অবশ্যই
অবশ্যই হতে পারে। তারাও আস্তে আজকে গোসবাকের মুরিদ মুরিদিনী হয়ে তারাও ফয়েজ পেতে পারেন, তাহলেই তাদের সন্তানরাও নেককার হবে, তাদের সন্তানরাও অসৎ পন্থা পরিহার করে সৎ পথ অবলম্বন করবে।
বেশক
আজকে এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে নিজের সন্তানকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের ভাইদের কন্ট্রোল আমাদের সাধ্যের বাইরে, বিকজ হি হ্যাজ গন আউট অফ কন্ট্রোল।
বেশক
কারণ পাশ্চাত্য অপসংস্কৃতি এত বেশি বৃদ্ধি পেয়েছে, এটা কখনোই এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা যুব সমাজ বলুন, যুবক যুবতী বলুন, আজকে তারা মিসগাইড বলেন আর ড্যামেজ ডে বাই ডে। সো এদেরকে পরিবর্তন করার জন্য, নেককার বানানোর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামিক কাজ করে যাচ্ছে। প্রত্যেক পীর আমাদের মাতার কাজ অবশ্যই, তো আমাদের একটু ভূমিকা রয়েছে, ভূমিকা থাকতে হবে, না হলে আমার সন্তান কি করছে না করছে এটা জানা দরকার। সে কি পাঁচ ভক্ত নামাজ পড়ছে কিনা, সে সুন্নতের উপর আমল করছে কিনা, এগুলো আমরা একটু দেখি, একটু যদি তদারকি করি তাহলে অবশ্যই আমার সন্তান মিসগাইড হবে না। তাদেরকে আমরা নেককার বানানোর জন্য চেষ্টা করছি না বিদায়, আজকে আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা নষ্ট হয়ে যাচ্ছে।
মাশাআল্লাহ। ইকরা ভাই আবার আসবো আপনার কাছে, কিছু কল এসেছে, কল শামিল করবো, যে কল গুলো চালিয়ে দেন।
আমার আম্মু প্রতিদিন মাদান চ্যানেল দেখে, আমার আম্মু আমাকে আমার আব্বুকে বড় পাইয়াকে সবাইকে সাথে বসে মাদান চ্যানেল দেখে।
মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যকেও দেখার উৎসাহ প্রদান করতে থাকুন। মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ, এরকম আমরা কথা বলেছিলাম যে আউলিয়া কিরাম কারা, ওনারা কিভাবে ওনাদের মুরিদদের উপর, সাধারণ মানুষের উপর এবং আল্লাহ ওনাদের উপর কিভাবে বরকত লুটিয়ে থাকেন এবং আল্লাহ তাআলাকে কিভাবে ওনারা রাজি করেছেন। আচ্ছা, আরেকটা বিষয় একটা যদি আমরা দেখি যে আউলিয়া কিরামের ব্যাকগ্রাউন্ড যদি দেখি, ওনারাও তো সাধারণ মানুষ ছিলেন, তাই না? ওনারাও আমার মতো নর্মাল মানুষ ছিলেন, কিন্তু আজ ওনারা আল্লাহ তাআলার ওয়ালির হওয়ার মর্যাদা পেয়েছেন। তো ওনাদের কেমন শিডিউল থাকতো, এটা যদি আমরা একটু তাজকিরা করি, মানে ওনাদের দৈনন্দিন শিডিউলটা কেমন ছিল যার বদৌলতে আজকে ওনারা এমন মহান মর্যাদার অধিকারী হয়েছে।
আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা সারা রাত ইবাদত করেছেন,
আল্লাহু আকবার,
নামাজ করেছেন, এক খতম কোরআন করিমের খতম আদায় করেছেন, এক পাকে অন্য পার উপর রেখে এক পায়ের উপর দাঁড়িয়ে 15 পারা এবং আরেক পা এই পায়ের উপর রেখে আরেক এক পায়ে দাঁড়িয়ে 15 পারা সারা রাত এক পায়ে দাঁড়িয়ে ইবাদত করে। তো ইমাম আজম আবু হানিফা রাহমতুল্লাহ তাআলা যখন দেশ হিজরিতে যখন তিনি পর্দা করেন, ইমাম শাফি রাহমতুল্লাহ তাআলা সেই দেশে তাঁর জন্ম। ইমাম শাফি রাহমতুল্লাহ তাআলা বর্ণিত, তিনি বলেছেন যে আমি যখন কোনো বিপদে পড়ি, কোনো কিছু যখন বুঝে আসে না, তখন আমি ইমাম আজমের দরবারে যাই। সাল্লাইতু রাকাআতাইনি, আমি 2 রাকাত নামাজ আদায় করে ইমামে আজমকে ওসিলা মেনে আল্লাহর কাছে প্রার্থনা করি, তখন আল্লাহ তাআলা ইমামে আজমের ওসিলায় আমার সমস্যার সমাধান করে দেন।
সুবহানাল্লাহ। উনিও কিন্তু
মাযহাবের ইমাম,
আল্লাহু আকবার,
উনি মাযহাবের ইমাম হয়েও ইমাম আজমের মাযহাব, উনি কিন্তু ওনার মাযহাবে নামাজ পড়ে নাই, উনি কিন্তু হানাফি মাযহাবে অনুযায়ী নামাজ আদায় করেছেন এবং ইমাম আজমকে ওসিলা মেনেছেন। আর ইমাম আজমকে ওসিলা মানবেন না ভাই কেন? কারণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আল্লাহ তাআলা এমন উৎকর্ষতা এমন দয়া দ্বারা ধন্য হয়েছেন, যখন তিনি শেষবার খানায় কাবায় গিয়েছিলেন, খানায় কাবার ভিতরে উনি নামাজ আদায় করে রাতে আল্লাহ তাআলার 2 হাত তুলে কান্নাকাটি করেছেন, মাওলা আমি তোমাকে তোমার ইবাদত ভালো করে করতে পারি নাই, আমার অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, বাবু তুমি নিজেকে ছোট ছোট করে আজিজি করে কান্নাকাটি করে যাচ্ছেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হলো যে এই ইমাম আজম আবু হানিফা, তুমি আমি আল্লাহকে যেভাবে চেনার দরকার তুমি সেভাবেই চিনেছো, আমি তোমার উপর রাজি, তোমার সন্তুষ্টি, তো তোমার উপর নয়, কিয়ামত অবধি যারা তোমাকে তোমার মাযহাবের অনুসারী হবে, যারা তোমার মাযহাব মানবে আমি তাদেরকেও ক্ষমা করে দিয়েছি।
আল্লাহু আকবার, তাহলে তো আমরা অনেক বড় সৌভাগ্যবান,
অনেক বড় সৌভাগ্যবান, আমরা নিজেও জানি যে বাবুর্চির মতো গোসাফাতে বাবু,
আল্লাহু আকবার,
আমরা ধনভাণ্ডার পেয়েই পাচ্ছি বুঝতেছি না যে।
আচ্ছা দেখুন আমরা কতই বড় সৌভাগ্যবান যে আমরা রসূলও পেয়েছি সর্বশ্রেষ্ঠ, ইমামও পেয়েছি সর্বশ্রেষ্ঠ, পীরও পেয়েছি সর্বশ্রেষ্ঠ,
তরিকাতও সর্বশ্রেষ্ঠ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
শুধু তাই নাই, আসলে একটা এক্সাম্পল দিলে আমাদের মাদ্রাসাদের বুঝতে পারবে, পুকুর তো সবাই আমরা চিনি, পুকুর তো পুকুরে যখন আপনি পুকুর থেকে পানি নিয়ে পান করতে পারবেন, কিন্তু কেউ পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করতে পারবে না,
বেশক
পানি পান করলে তখন তার অবস্থা খারাপ হয়ে যাবে, সমস্যা হবে। তা আমরা তো আছি রহমতের ভিতরে, রহমতের আমরা ডুবে আছি, সেজন্য আমরা বুঝতেছি না যে আমি কোন রহমতকে রহমত পাচ্ছি নাকি পাচ্ছি না,
আল্লাহু আকবার,
সেজন্য আমাদের একটা অনুধাবন করা দরকার।
বেশক মাশাআল্লাহ। তো যেটা আপনি বলেছেন যে ওনারা রাত দিন ইবাদত করে ওনারা আসেন আউলিয়ে কিরামের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন,
এর আরেকটি পয়েন্ট হচ্ছে যে ওনারা ইবাদত করেছেন কিন্তু ওনারা যার সন্তান ওনারা ইবাদত করেছিলেন, ওনাদের পিতামাতারা,
আল্লাহ গোসাফা পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিতামাতার দিকে তাকাই, কেমন নেককার ছিলেন,
কেমন নেককার ছিলেন গোসাফা পাকের আম্মা জান, যিনি যাকে অন্ধ বলেছেন, বধির বলেছেন, পঙ্গু বলেছেন, তার মানে কিন্তু উনি কিন্তু বিকলাঙ্গ ছিল না, ওনার সবটাই ছিল। তো যেন কেন বলেছেন যে উনি চোখ দিয়ে কোনো বেগানা পুরুষ দেখে নাই,
আল্লাহ
উনি কখনো কারো গীবত শুনে নাই, কোনো কারো বিগত গীবত করেও নাই, এবং তিনি কখনো সূর্যের আলোতে বাইরে ঘোরাফেরাও করে নাই, ঘরের মধ্যেই ছিল, সেজন্য তাকে এরকম এগুলো দ্বারা দণ্ড করা হয়ে দণ্ড করেছিল। আর এমন বুজুর্গের সন্তান, এমন বুজুর্গের কন্যা আরেকজন বুজুর্গের সাথে নিকাহ হয়েছে, আখবারুল আকিয়া কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত সাইয়্যেদুনা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাই, ওনার সময়ের মধ্যে বৃষ্টি হচ্ছিল না, তখন লোকেরা এসেছিল যে আপনি একটু দয়া করুন, দোয়া করুন একটু বৃষ্টির জন্য, তখন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাই দোয়া করছিলেন তার মায়ের কাপড়ের সুতার উসিলা দিয়ে,
আল্লাহু আকবার,
আর মায়ের কাপড়ের সুতা,
এই যে এটা এটা থেকেও প্রকাশ পায় যে আউলিয়ে কিরাম শুধু নিজেরা বরকতময় নয়, ওনাদের ব্যবহৃত বস্তুও বরকতময়,
বরকতময়, মায়ের কাপড়ের সুতা দিয়ে নিয়ে দোয়া করছেন, মাওলা আমার মায়ের এই কাপড়ের সুতার উসিলায় তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো, আল্লাহ তাআলা তখন হেদায়েতের বৃষ্টি বর্ষণ করলেন। আমাদের মাদের যদি এমন হতো না, আমাদের মা যদি নেককার হয়ে যেত, তাহলে সন্তান কখনো গুনাহের দিকে দাবিত হতো না। আমার আমিলে আহলে সুন্নাত জামাত বা তোমার আলিয়াকে দেখি আমরা, ওনার আম্মাজান নেককার ছিল বিদায়, আজকে উনি অল্প সময়ের মধ্যে আজকে বিশ্বের 200টি দেশের মধ্যে পরিচিতি লাভ করে ফেলেছে, ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস ব্যক্তিত্বে পরিণত হয়েছে, এটা আধ্যাত্মিক ক্ষমতা বলে, এটা কোনো টাকা পয়সা দিয়ে, আসলে একবার টাকা পয়সা দিয়ে ফেমাস হলে এটা হচ্ছে ক্ষণস্থায়ী,
ক্ষণস্থায়ী,
কারণ মানুষ যাকে জানতে পারে সে টাকার বলে কি হচ্ছে, ফেমাস হচ্ছে তার ফেসবুক বাড়ানোর জন্য, দুনিয়াবি লোভী লোভ দুনিয়া হাসিল করার জন্য সেই বিখ্যাত চেষ্টা করেছে, কিন্তু আমার আমির আর সুন্নাত দুনিয়াবি ফায়দার জন্য নয়, নিজেও নেক কাজ করেছেন আর উম্মতে মুহাম্মদীকেও নেক বানানোর জন্যই তাদেরকে সবসময় উদ্বুদ্ধ করে যাচ্ছে।
আচ্ছা এখানে বাপু আরেকটা বিষয় হচ্ছে যে যে মারা চাইলে নিজেরাও নেককার হওয়ার এখনো পন্থা রয়েছে, ওনারাও কোনো হক পীরের হাতে বায়াত গ্রহণ করুন, ওনারা যখন নেক হয়ে যাবে তখন ওনাদের সন্তানরা অটোমেটিক,
আমাদের মাদ্রাসায় একজন দর্শক ছোট্ট মাদানী মন্না হয়তো, সে বলেছে যে আমরা আমার আমাদের পরিবার যারা রয়েছে আমার মাও দেখে বাবাও দেখে আমিও দেখি, তো বাবা মা দেখে বিদায় সন্তানও দেখে,
সন্তানও দেখতেছে,
এখন বাবা মা যদি নাটক সিনেমা যদি ব্যস্ত হতো
কার্টুন দেখাতো
তাহলে সন্তান বলতো আমি আমি এগুলো ওগুলো দেখব, কারণ পরিবেশ তো একটা রয়েছে, এনভায়রনমেন্ট যদি এরকম যদি খারাপ হয়ে যায় না, তাহলে তো পলিউশন হয়ে গেলে এটাকে কন্ট্রোল করা সম্ভব না, সুতরাং কারণ এটাকে ছোট থাকতে যখন ছোট অবস্থা যখন এটাকে যদি পরিষ্কার করে ফেলবো, আগাছা উঠতেই সেটাকে নির্মূল করতে হবে, আগাছা যদি বেশি হয়ে যায়
নির্মূল করা কঠিন হয়ে যাবে,
এটা কঠিন কষ্ট হয়ে যাবে।
আরেকটা হচ্ছে যে অর্থাৎ নিগ্রাহ সরকার খুব সুন্দর কথা বলেছেন যে পানি যখন মাথার নিচে থাকে তখন কন্ট্রোল মানে ওকে তোলা যায়, বাণি যখন মাথার উপরে চলে যায় তখন সন্তানকে খুঁজে পাওয়া যাবে না, মানে তখন আর ব্যক্তিটাকে খুঁজে পাওয়া যাবে। ঠিক সেম ভাবে আপনি যখন কন্ট্রোলের মধ্যে রাখবেন না তখন আপনার থেকে আপনার সন্তান পিছলে পড়ে যাবে, তখন আপনি চাইলেও আর কন্ট্রোল করতে পারবেন না, এখন আপনার হাতে রয়েছে। আচ্ছা একটা বিষয় হচ্ছে যে যে একটা বয়স থাকে, একটা এজ থাকে সন্তানদেরকে তারবিয়ত করার, ওই যখন এজটা পার হয়ে যাবে তখন শত চাইলেও কষ্ট করলেও হয়তো ওই সন্তানকে আর কন্ট্রোল করা যাবে না, সে হাতছাড়া হয়ে যাবে, সে বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে অসৎ সঙ্গের মধ্যে থেকে নিজেকে নিজের চরিত্রকে দুশ্চরিত্রের মধ্যে পরিণত করবে।
কথাটা আমরা দেখলে তো বুঝতে পারছি যে আজকে আমাদের ভাইয়ের রাস্তার মধ্যে
কেন আমাদের সমাজের মধ্যে ওই যে আপনি যেটা বললেন যে মানুষকে দেখলে আল্লাহর ওলিদেরকে দেখলে আল্লাহ আল্লাহ তাআলার কথা স্মরণ এসে যায়, কেন আজকে মানুষরা দিনদারিত্ব থেকে দূরে? এই কারণেই,
এটাই কারণে, কারণ সে পরিবার থেকেই পেয়েছিল ওয়েস্টার্ন কালচার, সে যেখানে স্টাডি করেছে যেখানে সে এডুকেটেড পার্সন হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টায় লিপ্ত ছিল সেখানেও ছিল ওয়েস্টার্ন কালচার।
জি,
আর যে সংস্পর্শ পেয়েছে সেটাও ছিল ওয়েস্টার্ন কালচার। তো পরিবার বলুন, তার আত্মীয় স্বজন বলুন, তার বন্ধু বান্ধব বলুন, তার প্রতিষ্ঠান বলুন, সব কিছু যখন ওয়েস্টার্ন কালচার, যখন সে ন্যাক কোনো কিছু পরিবেশ যখন সে পায় নাই তখন তার জন্য এটা অনেক ইজি হয়ে গিয়েছে, যা সবকিছু এটাই চলতেছে, আমার পরিবারের মধ্যেও এটা, বন্ধু বান্ধবের মধ্যে এখানে এটা, প্রতিষ্ঠানের মধ্যেও এটা। তো যেহেতু পরিবেশটা এভাবে পেয়েছে তো সে সেভাবে বড় হয়েছে। কারণ তাকে যখন আপনি যখন নামাজের কথা বলবেন তখন যদি নামাজ এগুলো কি আবার ওই শুক্রবার পড়লেই তো হচ্ছে, দুই রাকাত নামাজ পড়বো এটা মুসলমান হিসেবে
বেশি, আজকে বেশিরভাগ মানুষ শুধু জুমার দিন দেখা যায়,
তাও আবার দুই রাকাত, শুধু
দুই রাকাত,
এরপর আর কোনো না নামাজ নেই, মনে করো
সুন্নাতে মুআক্কাদা আছে না ওয়াজিব, এগুলোর প্রতি কোনো তোয়াক্কা নেই,
কোনো ভ্রূক্ষেপ করে না এগুলা। কিন্তু দেখুন চাকরি যখন করি তখন কিন্তু জাস্ট টাইম চলে যাচ্ছে, যখন ব্যবসা করি যথাসময়ে চলে যাচ্ছে, তো দুনিয়াবি কাজের মধ্যে আমরা একেবারে কোনো ধরনের সমস্যা ছাড়াই, সন্দেহ ছাড়াই, কোন ধরনের হেরফের ছাড়াই আমরা যথাসময় চলে যাচ্ছি দুনিয়াকে লাভ করার জন্য। তো দুনিয়া তো ক্ষণস্থায়ী, কারণ এই দুনিয়াটা হচ্ছে যে মুমিনদের জন্য জেলখানা আর বিধর্মী জন্য এটা জান্নাত। সুতরাং আমরা এই ক্ষণস্থায়ী জীবনকে চিরস্থায়ী মনে করে আমরা এটা এখানে অনেক বছর বেঁচে থাকবো সেজন্য ফায়দা লাভ করার জন্য অহেতুক কষ্ট করে যাচ্ছি, কিন্তু আমাদের মূল তো এখানে নয়। কারণ মুসলমান যেহেতু আমাদের মূল ঠিকানা হচ্ছে জান্নাত, আমাদের কনসেপ্টটা এটা হওয়া দরকার, আমি কিভাবে নেককার হতে পারি, কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি, কিভাবে সেই প্রিয় নবীর শাফাআতে কুবরা লাভ করে জান্নাতে যাব, সেটা চিন্তা করি না।
শাফাআতে কুবরা এর ওয়াজাহাত যদি করে দিতেন,
শাফাআতে কুবরা হচ্ছে যে প্রিয় নবীর, কারণ আমার সবচেয়ে শাফাআত
আল্লাহ রাসূলের রিজামন্দি হচ্ছে আল্লাহ তাআলার রিজামন্দি, আল্লাহ তাআলার রিজামন্দি আল্লাহ রাসূলের রিজামন্দির উপরে নির্ভর করে।
আমার নবী আমার জন্য সুপারিশ করবেন, কেমন নবী? যে নবী দুনিয়াতে আগমন যখন করেছেন তখন বলছেন রব্বি হাবলি উম্মতি, আর যখন জাহিরে জাহিরে যখন পর্দা করেছেন, যখন ওই নূরানি রওজা যখন আরাম করছেন তখনও বলতেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, মানে আমার উম্মতকে আমার রাসূলের মাফ করে দাও। কেমন নবী, দয়ার নবী,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো অনুষ্ঠান সময় শেষের দিকে তো আপনার কাছে এটা জানতে চাইবো যে মানে ওলি কিরামের বরকত আমরা পাচ্ছি যারা কোন হক পীরের হাতে বায়াত গ্রহণ করেছে, এটা আমরা অটোমেটিক আমরা অনুধাবন করতে পারছি, তাই না বাবু? আপনিও যদি চিন্তা করেন, আপনারা আপনার পীর মুর্শিদের ফয়জান আপনি পাচ্ছেন, আমি যদি চিন্তা করি আমি আমার পীর মুর্শিদের ফয়জান পাচ্ছি, এটা কখন থেকে পাচ্ছি? যখন আমাদের সংস্পর্শ পেয়েছি। আসলে দূরে থেকে তো সংস্পর্শ পাওয়া যায় না, কাছে আসলে
শুধু পীর মুর্শিদের দয়া, শুধু মরিদ কাছে তাই নয়, ওই পীরের দরবারে যারা গোলাম রয়েছে চতুষ্পদ জন্তু থাকলে সেটার মধ্যেও কিন্তু এরকম কিছু কোয়ালিটি চলে আসে আল্লাহর বলে যে সোহবতের কারণে। যেমনি ভাবে আমার হুজুর শাহিন সাহেব বাগদাদ, হুজুর গোসপাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দরবারের কুকুরের মধ্যে এরকম কিছু ক্ষমতা চলে আসছে। একজন উনি কি করলো, একটা বাঘকে বশীভূত করে ফেললো, এখন সে বাঘের পিঠে করেই এই এলাকার মধ্যে ঘোরাফেরা করে, তারপর বিভিন্ন জায়গায় গিয়ে বলে যে আমার বাঘের জন্য খাবার দাও, একটা একটা গরু নিয়ে আসে মানুষের কাছ থেকে। এখন এরকম করতে করতে শেষ পর্যন্ত তখন পালা পড়লো গোসু পাখের। তখন একজন ব্যক্তিকে পাঠালো যে যাও গোসু পাখের খাদিমকে বললো যে যাও গোসু পাখতে আমার বাঘের জন্য একটা গরু নিয়ে আসো। তখন গোসু পাখ শেনশাহ বাগদাদ আব্দুল কাজী রহমতুল্লাহ তাআলা আলাই যখন এই ঘটনা বললো যে এরকম অমুক তাপস্য ব্যক্তি উনি আসলো, সে এসে বললো তার বাঘের জন্য নাকি একটা গরু দেওয়ার জন্য। তখন গোসু পাখ বলেছে ঠিক আছে যাও তুমি যাও আমি গরু নিয়ে আসতেছি বলি। তখন গোসু পাখ শেষ গোসু আব্দুল কাজী রহমতুল্লাহ তাআলা একটা গরু খাদিম দিয়ে পাঠালেন, উনি দূর থেকে তাকে দেখলেন, শুধু দৃষ্টি দিলেন মাত্র। আর এখন গরু যখন সামনে গরুর সামনে দিকে গেল, পিছনে পিছনে গোসু পাখের দরবারে কুকুরে গেল
আল্লাহ
পিছনে। এখন বাঘ যেহেতু গরু দেখেছে সে খুব ক্ষুধার্ত, এখন সে যেই মাত্র গরুকে আক্রমণ করার জন্য লাফ দিবে ওই সময় সাথে সাথেই গোসু পাখের দরবারের কুকুর গিয়ে লাফ দিয়ে সে বাঘের কণ্ঠনালী চেপে ধরলো, চেপে ধরে সে বাঘকে সেখানেই মেরে ফেললো। এখন ওই তাপস্য তাড়াতাড়ি এসে দৌড়ে এসেই গোসু পাখের কদমে লুটিয়ে পড়লো যেহেতু আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই। তাহলে দেখুন বুঝে থাকছি যে এটা গোসু পাখ এমন পীর, বড় পীর, এমন পীর যে পীরের দরবারের শুধু মুরিদ নয় গোলামরা নয় চতুষ্পদ জন্তুর পর্যন্ত এরকম ক্ষমতা চলে
আসে।
আল্লাহ পাকের দয়া উনাকে দান করেছেন, উনি যাকে দৃষ্টি দেন তার মধ্যে এরকম কিছু ক্ষমতা চলে আসে। যেমনি ভাবে আমরা আসহাবে কাহাফের কুকুর যেটা ছিল কিতমির, এটা আল্লাহর ওলীদের সংস্পর্শ থাকার কারণে ওই কিতমিরের তকদির পরিবর্তন হয়ে গিয়েছে, ওই কিতমির কিন্তু জান্নাতে যাবে,
বেশক
অন্য কোনো কুকুর যাবে না, কিন্তু এই কুকুর যাবে আসহাবে কাহাফের কুকুর। তো আসহাবের কাহাফের কুকুর যদি তাদের সংস্পর্শে যদি থাকার কারণে জান্নাত যেতে পারে, আমরা যারা গোসু পাখের গোলাম রয়েছি মরিদান রয়েছি, আমরা যারা গোসু পাখের আশিক রয়েছি, আমরা কেন জাহান্নামে যাবো?
আল্লাহ
আমরা শুধু জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাআলা সাড়ে সাতকায়।
বাপু সময় শেষ, আপনি আউলিয়া কেরামের বরকত দিয়ে শেষ মাদানী ফুল যদি কিছু দিতে চান।
মাদানী ফুলের উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আল্লাহর ওলীরা যেভাবে জীবনযাপন করেছেন সৎভাবে সঠিক পন্থায়, আমাদের উদ্দেশ্য আমরাও সেভাবে সঠিক পন্থায় নিজেদের জীবনকে অতিবাহিত করি, আমাদের পরিবারকে আমরা সৎপথ সম্পর্কে তাদেরকে জানাই, আমরা মাদানী চ্যানেল দেখতে থাকি, সুন্নতে নববী শিখি এবং অপরকে উদ্বুদ্ধ করি দেখার জন্য শিখার জন্য, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে না। আজকে সন্তান বাবার কথা শোনে না, বাবা সন্তানের কথা শোনে না, মায়ের কথা শোনে না, ঝগড়া লেগেই থাকে, অভাব লেগেই থাকে। আলহামদুলিল্লাহ গোসু পাখের মুরিদ হয়ে যান, আত্মারে দামান ধরুন, সাথে সাথেই সুন্নতের উপর আমল করুন, নেককার হওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ অভাব থাকবে না, ছেলে অবাধ্য হবে না, পিতা মাতার মধ্যে ঝগড়া হবে না, ইনশাআল্লাহ সোনা সোহাগা হবেন, আল্লাহ তাআলা দুনিয়া দান করবেন আখিরাতও দান করবেন
মাশাআল্লাহ। আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। তো আজকে আউলিয়া কিরামের বরকত নিয়ে আমরা কথা বলেছি, আউলিয়া কিরামের বরকত যদি আপনি পেতে চান তাহলে সৈয়দ ইকরাম ভাই বলেই দিয়েছেন যে মাদানী চ্যানেলের ব্যবস্থা অনেক একটা সুন্দর ব্যবস্থা, যে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শুনেছি যে গোসু পাখ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদদের উপর কেমন দয়া করে থাকেন। কারণ আমাদের অনেকেরই হয়তো বা মনের মধ্যে এটা তামান্না হতে পারে, এটা আগ্রহ হতে পারে যে আমিও যাতে গোসু পাখ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ হয়ে যাই, চিন্তার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমার আমির আহলে সুন্নাত প্রত্যেক শনিবার মাদানী মুজাকারার মধ্যে তশরিফ আনেন, অর্থাৎ প্রত্যেক শনিবার ওনার একটা প্রোগ্রাম হয় উনি মাদানী চ্যানেলে তশরিফ আনেন, মাদানী মুজাকারার মধ্যে শরিক হন। তো সেখানে তিনি ওনার মাধ্যমে গোসু পাখ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ করিয়ে থাকেন। তো আপনারা যারা এখনো গোসু পাখ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ হননি, আপনারা চাইলে আমির আহলে সুন্নাতের মাধ্যমে গোসু পাখ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ হয়ে যান। কেননা আপনি যখন আউলিয়া কিরাম আলীহি মুরিদওয়ান গণের সংস্পর্শ পেয়ে যাবেন, যখন ওনাদের মুরিদদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, বাপু একটা কথা খুব সুন্দর বলেছে, যখন লিস্টের মধ্যে নাম আসবেই না তখন কিভাবে আপনি আশা করবেন ফুইজাতের আপনার বরকতের? যখন একবার লিস্টের মধ্যে নাম তুলে দিবেন আপনি নিজেই আপনার নিজের মধ্যে পরিবর্তন এটা দেখতে পারবেন। কেননা আপনি ওনার আপনি নিজেকে ওনার কাছে বিক্রি করে দিবেন, ওনার সোপর্দ হয়ে যাবেন, এখন বাকি টেনশন ওনার। আপনার যাবতীয় সমস্ত কার্যাবলী, আপনার দুনিয়াবি টেনশন দিনই টেনশন যাই বলেন না কেন, আপনার সকল কিছু আপনি যখন নিজের প্রিয় মুর্শিদকে স্মরণ করবেন তখন ওনার বরকত আপনাদের মধ্যে এমনিতেই বন্টন হতে থাকবে। তো আপনারা যারা এখনো কোন পীরের হাতে বায়াত গ্রহণ করিনি, আমি তো আরজ করব। যেহেতু দাওয়াত ইসলামের মাধ্যম খুব সুন্দর একটি মাধ্যম, খুব সুন্দর একটি ব্যবস্থা যে প্রত্যেক শনিবার আপনারা স্ক্রিনের মাধ্যমে গোসেপাক রহমতুল্লাহ তাআলাহির বায়াত হতে পারবেন। তো আপনারা গোসেপাক রহমতুল্লাহ তাআলাহির বায়াত গ্রহণ করুন। এবং সাথে সাথে এটাও বলবো, যারা পিতামাতা আমাকে শ্রবণ করছেন, যারা ইসলামী ভাই ইসলামী বোনেরা আমাকে শ্রবণ করছেন, আউলিয়ে কিরাম শুধু আউলিয়ে কিরাম তো রয়েছেন, এবং যারা মমিন বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা, সোয়ালেহ ব্যক্তি, ওনাদের সংস্পর্শ গ্রহণ করুন। কেননা ওনারা আল্লাহকে রাজি করেছেন আল্লাহ তাআলার দেয়া হুকুম আহকাম এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের মাধ্যমে। তো ওনাদেরকে যখন আমি অনুসরণ করব, তখন আমার দুনিয়াবি ভালোবাসা অন্তর থেকে দূরীভূত হয়ে যাবে এবং আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার অন্তরের মধ্যে স্থাপন করা সম্ভব হবে। কিন্তু আপনি যখন দুনিয়াবি কোনো মানুষের প্রতি ভালোবাসা স্থাপন করবেন, তখন সে তার কাছ থেকে শুধু দুনিয়াবি যে বিষয়াদি রয়েছে সেগুলো আপনার মধ্যে ট্রান্সফার করবে। দুনিয়াবি ভালোবাসা, দুনিয়াবি অর্থের ভালোবাসা, দুনিয়াবি সম্পদের ভালোবাসা, দুনিয়াবি মোহ, এগুলো সবকিছু আপনার অন্তরের মধ্যে সে ট্রান্সফার করতে থাকবে। কিন্তু যখন আউলিয়ে কিরাম আলী মুরিদওয়ান কোনো আল্লাহ তাআলা নেক বান্দাদের সংস্পর্শে আপনি থাকবেন, তখন ওনাদের মধ্য থেকে যেটা ট্রান্সফার হবে আপনি সেটা পর্যবেক্ষণ করতে পারবেন, আপনার কলবের মধ্যে সেটা পর্যবেক্ষণ করতে পারবেন। আপনারাও যদি চান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে, দেখুন আমাদের মেইন এইমই হচ্ছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা। দেখুন বান্দা আল্লাহ তাআলা বান্দাকে পাঠিয়েছেন ওনার ইবাদত করার জন্য। আর যদি আমরা ওনার ইবাদত থেকে সরে দুনিয়াবি ভালোবাসার মধ্যে পড়ে যাই, তাহলে আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কিন্তু আমি যখন ওনাদের ভালোবাসা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার অন্তরে স্থাপন করব, তখন আল্লাহ তাআলাও রাজি হয়ে যাবে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে, কবর আখিরাতও সুন্দর হয়ে যাবে। তো এজন্য দরকার একজন নেক বান্দার সংস্পর্শে থাকা। এজন্য আমি দাওয়াত দিব, আপনাদেরকে আরজ করব যে আপনারা দাওয়াত ইসলামের মতো একটি সুন্দর পরিবেশে চলে আসুন না, এবং দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে এসে যারা ইসলামী ভাই রয়েছে ইনাদের সংস্পর্শ গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ইসলামী ভাইরা এমন যারা, যাদেরকেও দেখলে আপনার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ এসে যাবে। এগুলো তো আমির আহলে সুন্নতের বরকত, যিনি আজকে দাওয়াত ইসলামের ইসলামী ভাইদের মধ্যে এমন ক্যাটাগরি, এমন বৈশিষ্ট্য, খুসুসিয়াত উনি দিয়ে দিয়েছেন। তো আল্লাহ যদি চায় ওনাদের সংস্পর্শে থাকলেও আপনি ইনশাআল্লাহ আজ্জাবাজাল নিজেকে পরিবর্তন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আউলিয়ে কিরাম আলীহি মুরিদওয়ানের ফয়জান নসিব করুক। এবং আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল এই মাস খুসুসিয়াত ভাবে, বিশেষত ভাবে হুজুর সাইয়দুনা গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলীহির উর্স মোবারক হয়ে থাকে। তো আরজ করব এই মাসে বেশি বেশি গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলীহির ফাতিহা খানি করুন, উর্স মোবারক পালন করুন। এবং আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল এই মাসে অনেক বুজুর্গানের দিন সাহাবায়ে কিরাম আলীহি মুরিদওয়ানেরও উর্স মোবারক রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সাইয়দুতুনা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উর্স মোবারক হয়ে থাকেন। ওনার উদ্দেশ্যে আপনারা ফাতিহা খানি করবেন। উর্স মুবারক পালনের মাধ্যমে কিন্তু আউলিয়ে কিরামের বরকত হাসিল হয়।
অবশ্যই
উর্স মুবারক যত পালন, এটা হচ্ছে ওনাদের নেক দৃষ্টি পাওয়ার একটা উসিলা, মাধ্যম। আমরা যখন ওনাদের উর্স মানে কি, উর্স পালন করা মানে শুধু হচ্ছে খানা পিনা এগুলো নয়, ওনাদের তাজকিরা করা। আমরা যখন ওনাদের ফাতিহা খানি করবেন, ওনাদের তাজকিরা করবেন, তখন অটোমেটিক ওনাদের ফেজান আমাদের উপর হতে থাকবে। তো আল্লাহ তালা আমাদের সবাইকে আউলিয়ে কিরাম আলী মুরিদওয়ানদের ফেজান হাসিল করার সে তৌফিক দান করুক, এবং আমাদের সবাইকে আল্লাহর ওলি সংস্পর্শ এবং আমির আহলে সুন্নতের দামানের মধ্যে আজীবন থাকার সে তৌফিক দান করুক। এবং যারা মাদানী চ্যানেল স্ক্রিনের সামনে রয়েছেন আল্লাহ তাআলা ওনাদেরকেও কবুল করুক। আজকে আমরা যা কিছু শুনেছি এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং অপরকে এটা পৌঁছিয়ে দেওয়ার সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা যারা মাদানী চ্যানেল স্ক্রিনের সামনে বসে রয়েছেন, আরজ করব নিজেও মাদানী চ্যানেল দেখতে থাকুন, অপরকেও মাদানী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করুন, এবং নিজের বিশেষত নিজের সন্তানদেরকে মাদানী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করুন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.